হ্যাঁ বুঝলাম, হর গ্লাদ ইজ হিয়ার উইথ মোর ফান এন্ড ফিয়ার, সৃষ্টি আছে আপনার সাথে রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত ভূত এফএম হর ক্লাবে, দেশি বিদেশি হর গল্প এবং হর ক্লাবের সাথে আড্ডা এবং গান সব মিলিয়ে কেটে যাবে 3টা ঘন্টা। তো আজকে খুব এক্সাইটেড, খুব সুন্দর সুন্দর গল্প আছে। প্রতি পেজে তো আগেই দিয়েছি যে আজকে আমাদের সবসময় প্রিয় রাইটার এডগার অ্যালান পো এর একটা গল্প আছে ভূতুরের বাড়ি। এছাড়া আজকে আমরা যে রেগুলার মেইলে লিসনারদের কাছ থেকে যে মেইলে যে স্টোরিগুলো পাই সেই স্টোরিগুলো তো সবসময় খুব সুন্দর থাকে, এই উইকেও বেশ সুন্দর সুন্দর অনেকগুলো স্টোরি পেয়েছি। তো তার ভিতর থেকে কোন দুইটা পর্ব বাছাই করতে অনেক মানে কষ্ট হয়েছে, মেল অফ দ্য উইক বাছাই করার পর আরো একটা স্টোরি রেখেছি, যদি সময় থাকে সেই স্টোরিটাও শুনবো। এবং সেই সাথে আজকে যে হরর ক্লাব আমাদের সাথে আছে তাদের সাথে অনেক এক্সাইটিং একটা আড্ডা হবে, মানে আমি খুব এক্সাইটেড তাদের সাথে বাইরে আড্ডা হচ্ছিল, খুব ভালো লাগছিল। সো আজকের মানে এই পুরো এপিসোডটাই অনেক ভালো যাবে, অনেক এক্সাইটিং হবে সেই আশা করছি। সো শুরুতেই যেটা হয়ে থাকে মানে প্রতি এপিসোডেই শুরুটা করি আমরা নোটক ট্রিপল প্লে দিয়ে গ্রামের ফোনের, এবং সেটা দিয়ে আজকে শুরু হচ্ছে নোটক ট্রিপল প্লে। 3টি গান শুনবো পরপর এবং তারপর আমরা ফিরে এসে হরর ক্লাবের সাথে পরিচিত হব এবং সামনের যে সেগমেন্টগুলো আছে সেগুলো দেখে এগিয়ে যাবো। শুরুতেই গান দিয়ে শুরু করছি, কোথায় যাবেন না, এবং আপনার কথাগুলো আমাদেরকে জানিয়ে দিতে পারেন facebook.com/radiofurti এই ঠিকানায়, ভূত এফএম হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে জানিয়ে দিন আপনার কথা এবং আপনার গল্প, যে কোনো কিছু আমাদেরকে জানিয়ে দিতে পারেন মেইল করে ভূত এফএম এত রেট radiofurti.fm এই ঠিকানায় মেইল করবেন, সাবজেক্ট ফিলে লিখতে বলবেন না। হরর ক্লাব চলে যাচ্ছি গানে, গান থেকে ফিরে আসছি, কোথাও যাবেন না, সুন্দর রেডিওফুর্তি আমার সাথে আজকে যে হরর ক্লাবটা আছে তাদের সাথে খুব এক্সাইটিং আড্ডা হচ্ছিল এবং আমরা একসাথে খেলা দেখছিলাম, তবে এখন আর খেলা দেখছি না, এখন আমরা চলে এসেছি ভূত এফএম হরর ক্লাবের স্টুডিওতে। তো স্টুডিওতে আমার সাথে যারা আছে তাদের সাথে একবার পরিচিত হয়ে নিই, যার ভেতরে একজন সে পুরো রমজান মাসে আমাদের সাথে আছে এবং তার হরর ক্লাবের মেম্বাররা রোটেশনালি এই মান্থটাতে পুরো মান্থটা জুড়ে অর্থাৎ 3টা এপিসোড জুড়ে তারাই আসছে। তো পরিচিত হই, প্রথমে আছে রূপ, তাকে আমি পরিচয় করে দিচ্ছি, আমাদের সবসময়কার মানে হরর ক্লাবের রেগুলার মেম্বার রূপ। সাথে আছে আছে কারা কারা?
হ্যালো, আমি সজীব, আই এম ফ্রম উত্তরা।
স্বাক্ষর, ফ্রম আইএমজি ঢাকা ক্যান্টনমেন্ট।
ওকে, তো রূপ কি অবস্থা, হরর ক্লাবের কি অবস্থা?
জি ভাই, আলহামদুলিল্লাহ হরর ক্লাবের বেশ ভালো ইম্প্রুভ হচ্ছে ভাই।
তোমাদের অনেক মেম্বার দেখতে পাচ্ছি।
জি ভাই, মানে এই ক্লাসটা মানে করার পর থেকে আর কি, মানে এই ক্লাবে জয়েন করার পর থেকে মানে বেশ রেসপন্স পাচ্ছি ভাই।
মানে শুরুটা যখন হয়েছিল, তুমি যখন প্রথম যেদিন এসেছিলে এপিসোডে, সেই হরর ক্লাব তোমরা তিনজন মিলে একটা হরর ক্লাব নিয়ে এসেছিল, তো তখন কি মনে হয়েছিল যে এরকম ভাবে আস্তে আস্তে একটা বড় কিছু বা একটা বড় ক্লাব ক্রিয়েট করার মানে কোন একটা চিন্তা কি ছিল শুরুতে, নাকি পরে এটা ক্রিয়েট হয়েছে?
না, অ্যাকচুয়ালি হচ্ছে তখন ওইরকম মানে চিন্তা হয় আসেনি, কিন্তু মানে এই যে আসার পর থেকে মানে আমার আশেপাশের পরিচিত মানুষদের মানে ঘটনাগুলো হ্যাঁ ভালো লাগা থেকে আর কি এতদূর আসা।
এক্স্যাক্টলি, এবং এই ভালো লাগা এবং ভালোবাসা দিয়ে আসলে এক একটা শো এগিয়ে যায়। এবং এই ক্লাবের সাথে কথা বলছিলাম যে মানে খুব সাংগঠনিক বা ক্লাব রিলেটেড কোন শো আসলে ঠিক ওইভাবে হয় কিনা আমার জানা নেই, তো যখন ক্লাব রিলেটেড একটা শো এর চিন্তা করা হয়েছিল বা রাসেল ভাই যখন চিন্তা করেছিলেন আমাদের সাথে যখন শেয়ার করা হয়, মানে আমি নিজেও কিছুটা চিন্তার ভিতর ছিলাম যে আসলে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া বা সাকসেসফুল করা সম্ভব কিনা। বাট নাও আই বিলিভ যে এটা আসলে খুব বেশি পরিমাণে পসিবল এবং পসিবল হচ্ছে। এখন পর্যন্ত আজকে 35তম এপিসোড খুব সম্ভবত, তো এখন পর্যন্ত একদিনও যায়নি আমাদের সাথে কোনো হরর ক্লাব ছিল না, এবং খুব ভালো রেসপন্স পাচ্ছি। এবং প্রত্যেকটা এপিসোডে তো আমরা শুরুতে যেটা ছিল যে আমরা প্রমিনেন্ট রাইটারদের দুটো স্টোরি রাখতাম, প্রিভিয়াস স্টোরি রাখতাম, এটা এখনো রাখি, বাট প্রমিনেন্ট রাইটারদের স্টোরি এখন আমরা একটা করে দিই এবং আমাদের হরর ক্লাব থেকে কালেক্টেড স্টোরির জায়গাটা আমাদের বাড়াতে হয়েছে, কারণ প্রচুর পরিমাণ স্টোরি আসছে আমাদের কাছে, প্রচুর পরিমাণ রাইটার আমাদেরকে লিখে পাঠাচ্ছেন এবং এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা পাওয়া। সো যে দুইজন আজকে আমার সাথে আছে, একজন হচ্ছে সজল,
সজীব,
সজীব
স্বাক্ষর,
স্বাক্ষর ওকে, আমার নাম সৃষ্টি, তিনজনই এস দিয়ে ট্রিপল এস। তো কেমন লাগছে সজল, সজীব?
এক্স্যাক্টলি
ফার্স্ট ডে কাইন্ড অফ নার্ভাস ছিলাম বাট নাও আই এম ওকে
তাই ইয়া ঠিক কতক্ষণের জন্য নার্ভাসনেসটা ছিল
5 মিনিটস
আচ্ছা আচ্ছা তো ওই
ইন করার আগ পর্যন্ত
আচ্ছা আচ্ছা তো তারপর তো আমরা ওই নো ডক্টর ট্রিপল প্লে এর তিনটা গান শুনে শুনে নার্ভাসনেসটা চলে গেছে
এক্স্যাক্টলি
ওকে তো কিভাবে এই যে হরর ক্লাবে মানে ঢোকাটা কিভাবে জয়েনিং করাটা কিভাবে
অ্যাকচুয়ালি রূপ আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড ক্যাজুয়াল হ্যাং আউট এর মধ্যে ও লাইক বলতেছিল যে আমাদের একটা ক্লাব ওপেন করতে যাচ্ছি এরকম হরর ক্লাব সো আমি কি ইন্টারেস্ট কিনা আমি বললাম হ্যাঁ আমি ইন্টারেস্ট এই টাইপের টুকিটাকি জিনিস আমি রিসার্চ অ্যান্ড স্টোরি এই জিনিসগুলো ভালো লাগে এটা যেহেতু একটা ক্লাব ওয়াইজ হচ্ছে It's better.
Okay. So, সেখান থেকে আর কি
ইনভলভ হওয়া এন্ড ও আমাকে হরর ক্লাবে গ্রুপে ইন করালো এন্ড হিয়ার আই এম
ওকে তো একই স্টোর কি স্বাক্ষরের ক্ষেত্রে
প্রায় সেম
আচ্ছা তো এই যে হরর ক্লাবের ঢোকার আগে তো অবশ্যই ভূত এফ এম শোনা হতো সবার তো ভূত এফ এম শোনার এক্সপিরিয়েন্স কিরকম স্বাক্ষরের কাছ থেকে
পেয়েছিল ভূত এফ এম হচ্ছে কি আমি একদম কন্টিনিউয়াসলি শুনতাম এবং প্রতিদিন রাত্রি ভয় পেতাম প্রতিবার শুনতাম আর প্রতিবারই ভয় পেতাম খুব বেশি ভয় পেতাম এবং একটা স্টেজে আমি ভূত এফ এম সাউন্ড অফ করে দিতাম মানে পুরো এপিসোড আমি শুনতে পারতাম না কখন আমি পুরো এপিসোড আমার লাইফ কখনো শুনতে পারি
একই একই জিনিস কি সজীবের ক্ষেত্রে
আমি একটু ডিফারেন্ট মানে আমার ভয়টার থেকে এক্সাইটিং জিনিসটা বেশি কাজ করতো তবে ভয় পাই না এটা বলবো না কিছু কিছু সিজন অথবা এপিসোড ছিল খুব বেশি ভয়ের লাইক ভয় থেকে অফ করে দেওয়া এটাও আমার বেলা হয়েছে
আচ্ছা আচ্ছা এইরকম কোন এক্সপিরিয়েন্স এর কথা কি স্বাক্ষর বলতে পারবে যেমন মানে আমি নিজেও আমার এরকম হয়েছে যে কোন একটা প্রচন্ড ভয়ের মুভি দেখছি বা ঠিক ওই মোমেন্টে আমার ডিসিশন নিলাম যে না এটা আজকে রাতে আবার শেষ করবো না বা এই স্টোরিটা আমি আজকে শুনবো না বা কোনো একটা ভয়ের গল্প হরর গল্প পড়ছি সেটা পড়বো না আজকে রাতে সিদ্ধান্ত ফাইনাল এরকম কি হয়েছিল কখনো স্বাক্ষর ক্ষেত্রে এরকম তো রেগুলারই হয়েছিল তো এরকম কোন মানে রিমার্কেবল কোন মেমোরির কথা কি মনে পড়ে যেটা শেয়ার করা যায় আজকে
হ্যাঁ একটা আছে আমার হচ্ছে এটা মেমোরি থাকার মেন কারণ হচ্ছে যে জায়গায় ঘটনাটা ঘটছে ওই জায়গাতে আমি মানে প্রতিবার আমার গ্রামের বাড়ি হচ্ছে মাদারীপুর আমি মাদারীপুর যখন যাই প্রতিবার ওই রাস্তা দিয়ে যেতে হয় এবং টাইমটা প্রায় সেম মানে সন্ধ্যার দিকে আমি যখন মাদারীপুর যেতাম সন্ধ্যা রাত করে যেতাম বাড়ির দিকে তো ওই কাহিনীটা ছিল রাত সন্ধ্যার দিকে এবং ফেরিঘাটে ছিল আর ফেরিঘাটটা ছিল আমার
ফেরিঘাট নিয়ে তো অনেক ঘটনা শোনানো হয় ভাই
ফেরিঘাট নিয়ে ছিল এবং ফেরিঘাটে ঘটনা ঘটছে এবং ফেরিতে সম্পূর্ণ ঘটনা ছিল ফেরিতে তো
কিরকম ছিল ঘটনাটা মানে
ঘটনাটা হচ্ছে উনি বলেছিল ওনার বাসাতে এরকম ছিল ব্যাপারটা যে উনি ওনার গ্রামের বাড়ি যাচ্ছে একদিন কোরবানির ঠিক আগে বাড়ি যাচ্ছে তো ওনার সাথে ওনার ফ্রেন্ডরা ছিল এবং ওনার সাথে কিছু ওই জাকাতের কাপড় ছিল
আচ্ছা আচ্ছা
তো উনি ওনার কাপড় নিয়ে যাচ্ছে এবং সন্ধ্যার সময় ফেরিঘাটে আসে এবং ফেরিঘাটে বেশ কিছুক্ষণ সময় ওনাদের থাকতে হয় ওয়েট করতে হয় ফেরি না পাওয়ার জন্য এবং ওনারা যখন ফেরিঘাটে থাকে সেই সময়টাতে হঠাৎ ওনারা নোটিস করে যে ওনাদের বাসে একজন আননোন অপরিচিত লোক তাদের বাসে আসছে এবং তাকে তারা কখনো আগে দেখেনি বাসে যখন ছেড়ে আসে কাউন্টার থেকে তখন উনি ছিল না কিন্তু ঘাটে আসার পর ওনাকে নোটিস করে ওনারা এবং ওনার জামা কাপড় যা কিছু ছিল চুল ঠুল সবকিছু একটু ডিফারেন্ট নরমাল না জানি যেরকম নর্মাল থাকে ওরকম নর্মাল না একটু অগোছালো ছিল জামা কাপড় ঠিক ছিল না এবং অস্বাভাবিক ছিল দেখতেই মনে হচ্ছিল যেন অস্বাভাবিক লোকটা স্বাভাবিক না তো ওনার দেখছে দেখার পর ওনার বাসটা আস্তে আস্তে ফেরিতে উঠছে এবং এট টাইম ওনার ফিল করলো যে বাসটা না একটু ভারী ওয়েট হয়ে গেছে বাসে মনে হচ্ছে বাসের ভিতরে যখন যাচ্ছে বাসটা একটু ওয়েট বেশি বাসটার ওয়েদারটা একটু ঘুমট ঘুমট বা বাসটার ওয়েদারটা আগে যেরকম ছিল ওই রকম না ডিফারেন্ট সম্পূর্ণ ডিফারেন্ট মনে হয়েছে কিন্তু অন্যরকম গায়ে লাগায় নেই ব্যাপারটা তো এরকম যাচ্ছে তো একটা স্টেজে গিয়ে ওনারা দেখতেছি ব্যাপারটা এরকম ঘন হচ্ছে এবং লোকটা কন্টিনিউসলি আরো বিভৎস হচ্ছে মানে একটা স্টেজে গিয়ে ওনাকে দেখতে ভয়ের মতো মনে হচ্ছে তো
একটু প্রবলেম হচ্ছে বোধহয় একটু অসুস্থ হয়ে বলেছে তো যাই হোক যে ভূত এফ এম এর একটা স্টোরি আমরা শুনছিলাম ভূত এফ এম একটা ঘটনা যে ঘটনাটা শুনতে শুনতে মানে স্বাক্ষরের রিমার্কেবল একটা মেমোরি আর কি ভূত এফ এম শোনার যে মেমোরি গুলো সেখান থেকে একটা মেমোরি আমরা শুনছিলাম তো সেই স্টোরিটা হ্যাঁ স্বাক্ষর আচ্ছা সাকর একটু সময় নিয়ে দিচ্ছি। আচ্ছা যাই হোক না, ওয়েদার কারণে বা এই যে ওয়েদার চেঞ্জ, একটু ঠান্ডা ঠান্ডা ভাব বা ঘামের কারণে বিভিন্ন কারণে আসলে আমরা অসুস্থ হয়ে পড়ছি। আমি নিজেও কিছুদিন আগে এরকম জ্বর এবং ঠান্ডার ভিতর দিয়ে গিয়েছি। তো আমরা একটু শুনি সজীবের কাছ থেকে, যে সজীব তোমার লাইফের এরকম কোন এক্সপিরিয়েন্স, যে ভূতের প্রেমের কোন একটা ঘটনা শুনতে গিয়ে যেটা এখন মনে আছে, বা কোন একটা এক্সপিরিয়েন্স যে ভূতের প্রেম শুনে এরকম ওই দিনের ঘটনা খুব মনে পড়ে?
এমন কিছু এক্সপিরিয়েন্স লাইক হরর না বাট অনেক মজার, লাইক কাজিন অ্যান্ড ফ্রেন্ডরা গ্রামের বাড়িতে বসে ভূতের প্রেম শোনা, ইভেন কাজিনের হাজব্যান্ড অ্যান্ড তাদের বেবিকে নিয়ে অ্যান্ড আদার্স কাজিনসরা লাইক মামাতো বোন ভাই,
মানে মামাতো ভাই সবাই মিলে শোনা একটা উৎসব ব্যাপার,
মানে মুনলাইট ছিল ছাদের মধ্যে বসে শোনা এইরকম একটা ব্যাপার। তো এই জিনিসগুলো খুব বেশি ভালো লাগতো। অ্যান্ড সার্টেন পিরিয়ড পর্যন্ত ভূতের প্রেমটা মানে রেগুলারলি শোনা হইতো, অ্যান্ড আসলে ব্যস্ততার কারণে, ডিফারেন্ট কারণে অথবা ভয়ের কারণেই হোক, জিনিসটা থেকে 2013 অথবা 2014 এর পরে সরে আসা হয়।
এইরকম
একটা ব্যাপার।
এমনিতে তোমার তো এই হরর বিষয়ে বা এই যে মানে ভূতের প্রেম শোনার পেছনে যে আগ্রহের জায়গাটা কি মানে সিফট ভয়ের ঘটনা শুনে ভয় পাওয়ার কারণে, নাকি মানে ইন্টারেস্টটা গ্রো আপ করলো কিভাবে ভূতের প্রেম থেকে, নাকি এর আগেও অন্য কোনো ইনফ্লুয়েন্স ছিল?
আসলে নেক্সট কি হচ্ছে এন্ড মানে এক্সপেকটেশনস একটা কিউরিয়াসিটি এন্ড হ্যাঁ ভয়টাও লাগতেছে ওটাও ভালো লাগতেছে, এই ধরনের সব মিক্সড একটা ফিলিংস কাজ করে।
আচ্ছা তো আজকে আমরা তো হরর ক্লাবে চলে এসেছি এবং হরর ক্লাবে আমরা আজকে বেশ কয়েকটা সুন্দর সুন্দর গল্প শুনবো, স্টোরি শুনবো। তো আমরা তোমাদের কাছ থেকেও আরো বেশ কিছু এক্সপিরিয়েন্স অবশ্যই শুনবো, এবং আমি জানি যে সজীবের কাছে অনেক স্টোরিও আছে। তো সজীবকে হয়তো বা ভূতের প্রেমও কোনো একদিন আপনারা দেখতে পারবেন, শুনতে পারবেন, ইনফ্যাক্ট দেখা সম্ভব না। তো আমরা লাইভের মাধ্যমে অবশ্য আমাদের হরর ক্লাবে যারা আছেন তাদেরকে আমরা দেখাচ্ছি, দেখাই। তো এখন যেটা করবো সেটা হচ্ছে যে মিল অফ দ্য উইকে চলে যাই নাকি? তো আজকের মিল অফ দ্য উইকে যে স্টোরিটা, সেই স্টোরিটা আমাদেরকে পাঠিয়েছে সিলেট হরর ক্লাব থেকে। তো সেই স্টোরিতে যাওয়ার আগে আবারও আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের হরর ক্লাবের নিয়ে, হরর ক্লাব নিয়ে আমাদের এপিসোডে চলে আসতে পারেন এবং আপনাদের হরর ক্লাবের কথা আমাদেরকে জানিয়ে দিতে পারেন। কিভাবে জানাবেন, জানানোর ওয়েটা খুবই ইজি, সেটা হচ্ছে যে আপনি আমাদেরকে মেইল করবেন এবং মেইলের ঠিকানাটা হচ্ছে bhutfm@radiofurti.fm, এই ঠিকানায় মেইল করবেন এবং সাবজেক্ট ফিল্ডে লিখবেন হরর ক্লাব। আপনার হরর ক্লাবের ডিসক্রিপশন থাকবে, ডিটেলস থাকবে, কন্ট্যাক্ট পার্সনের নাম্বার দিয়ে দেবেন এবং আমরা অবশ্যই আপনাদের সাথে কন্ট্যাক্ট করবো। এবং আপনারা স্টুডিওতে আসতে চান কিনা, কবে আসতে চান সেটাও আমাদেরকে জানিয়ে দিতে পারেন, সেই হিসেবে আমরা অবশ্যই কন্ট্যাক্ট করবো আপনাদের সাথে। আর যদি কালেক্টেড স্টোরি যেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের গ্রাম বাংলার লোকজ যে গল্পগুলো আছে, সেই গল্পগুলো আপনি আমাদেরকে পাঠাতে পারেন। আপনার নিজের রিসার্চ কিংবা যে কোনো কিছুই আপনি আমাদেরকে পাঠাতে পারেন, হরর রিলেটেড এবং হরর মিস্ট্রি মিথ যে কোনো বিষয়ে কিছু নিয়ে। সো এখন যে স্টোরিটা আপনাদের সামনে নিয়ে আসছি সেটা বলেছি যে সিলেট হরর ক্লাব তারা পাঠিয়েছে, এবং সিলেট হরর ক্লাবের হয়ে আমাদেরকে মেইল পাঠিয়েছে রহিম আহমেদ, সে দশম শ্রেণীর ছাত্র এবং তাদের ক্লাবের নাম সিলেট হরর ক্লাব, ক্লাব সদস্য সংখ্যা 4 জন। আগামীতে আসার চেষ্টা করবো, পড়ে শোনাবেন। তো আমাদেরকে যে গল্পটা সে পাঠিয়েছে সেটার নাম রাত যখন 11টা। তো রাত 11টা কিন্তু বেজে গেছে, 11টা বেজে 25 মিনিট স্টুডিও ঘুরিতে সময়। আর ফেসবুকে বেশ অনেকগুলো কমেন্ট চলে এসেছে, মোহাম্মদ রাশেদ আছেন আমাদের সাথে, রেশাদ খান আছেন আমাদের সাথে, মেহেদি হাসান সানি আছেন আমাদের সাথে, আছেন শিহাব রেহান, অর্ণব লিখেছেন যে আমরা রেগুলার হরর ক্লাব শুনি, আজকে প্রথম পেজে পত্রিকা পেজে আসলাম। তারপর তৌসিক আহমেদ সজীব আছেন আমাদের সাথে, সজীব কিন্তু দুজন হয়ে গেল আমাদের স্টুডেন্ট, সজীব আছেন আজকে। আচ্ছা যাই হোক, আমরা আরো আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি, আমরা এখন স্টোরিটা শুনবো, স্টোরি শুনে স্টোরিটা কেমন লাগলো সেটা আমাদেরকে জানাতে পারেন facebook.com/radiofurti, এই ঠিকানায় আপনি ভূতের প্রেম হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার কথা। তো আমরা চলে যাচ্ছি গল্পে, গল্পের নাম রাত যখন 11টা। ঘটনাটি ঘটল রাত 11টার সময়, কলকাতা থেকে দেশে যাচ্ছি, দেশ বলতে যেখানে আমি জন্মেছি। কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। আমি সবসময় দুপুর 2টার ট্রেনে করে বাড়িতে যাই, তখন কলকাতার একটা মেসে লেখাপড়া করি। প্রত্যেক শনিবার দুপুর দুইটা ট্রেনে এসে যাই, তাতে সুবিধাও খুব, ট্রেনে ভিড় থাকে কম আর সন্ধ্যের আগে বাড়িতে পৌঁছানো যায়। আমার বাড়ি হলো ভবানীপুর, সেখানে বাবা মা ও চাচারা থাকেন। কোনো শনিবার বাড়িতে না গেলে বাবার চিঠি আসে, কেন যায়নি এসব। তো মূল ঘটনায় চলে আসি। বলে রাখা ভালো, আমাদের গ্রামে একজন কবিরাজ ছিলেন যার নাম নসু, আমি তাকে নসু কাকা বলেই ডাকতাম। আমি গেলেই তিনি আমাকে অনেক স্নেহ করতেন, বলতেন, কি হ্যা বিমল, পড়ালেখা ঠিক মতো হচ্ছে তো? মন দিয়ে লেখাপড়া করো, তোমার বাবার মুখ তুমি উজ্জ্বল করবে। আমি তাকে সম্মানের সাথে উত্তর দিতাম। কলকাতায় তখন আমার কলেজের পরীক্ষা চলছিল, 3 সপ্তাহ বাড়িতে যেতে পারিনি। বাবাকে সে কথা লিখেও দিয়েছিলাম। পরীক্ষা যেদিন শেষ হল সেদিন শনিবার, ভাবলাম রাত 2টা ট্রেনে করে বাড়ি যাব। কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়ালেখা করতে করতে একদম ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘড়িতে দেখলাম বেলা 12টা বাজে, ভাবলাম আধ ঘন্টা ঘুমিয়ে নি। কিন্তু ঘুম যখন ভাঙল তখন দেখি বেলা 3টা, সর্বনাশ। 2টা গাড়ি তো কখন ছেড়ে দিয়েছে, এখন তো সেই সন্ধ্যে 6টার আগে আর কোনো ট্রেন নেই। সে গাড়িতে গেলে রাত প্রায় 11টা বেজে যাবে, বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন। তো কি আর করা, সেই 6টার ট্রেনেই যেতে হবে ভেবে মনটা খারাপ হয়ে গেল। বিকাল 5টা নাগাদ আমি শিয়ালদা স্টেশনে এসে পৌঁছলাম। ট্রেনে উঠে এক শান্তি অনুভব করতে লাগলাম। তারপর ট্রেন আস্তে আস্তে বাজারে পৌঁছল। স্টেশনে নেমে দেখলাম সারাটা বাজার খালি। দেখে খুব খারাপ লাগলো, তবু গ্রামে মানুষ খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কিছুই করার নেই ভেবে হাঁটতে শুরু করলাম। বড় রাস্তায় পৌঁছানোর পর ভাবছিলাম একটা রিক্সা করে যাব, কিন্তু কোনো রিক্সাওয়ালাই ওদিকটার দিকে যেতে চায় না। বেশি টাকার লোভ দেখিয়েও রাজি করাতে না পেরে অগত্যা হাঁটতে শুরু করলাম। বাজার থেকে প্রায় 5 কিলোমিটার হাঁটা, তারপর আমার সদর বাড়ি। অমাবস্যার রাত, সাথে অনেক খরচও ছিল, বাবার কাশির ওষুধ, মায়ের বাতের ব্যথার মলম, আরো অনেক টুকিটাকি জিনিস। বাবা সবই চিঠিতে বলে দিয়েছিলেন। রাস্তাতে একা হাঁটছি, চারিদিক নিশুতি অন্ধকার। খানিক দূরে যেতেই পিচের রাস্তা শেষ হয়ে গেল, এখন মাটির রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। কোন অজানা ভয়ে আমার কাঁয়ে কাঁটা দিয়ে উঠল, কিন্তু কেন তা বলতে পারবো না। দূরে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। একটা রাস্তার গলিতে এসে দাঁড়ালাম, সামনে দেখলাম বিশাল একটা বট গাছ। এই বট গাছকে নিয়ে কত কাহিনী যে আছে, কারণ এই বট গাছে একদিন এক পুরী আত্মহত্যা করে মারা গিয়েছিল। তারপর থেকে এই জায়গাটিকে বুড়ি অনেকদিন চলাফেরা করতে দেখা গিয়েছে। এসব শোনা কথা, তবু কেন জানি আমার গা ছমছম করছিল। বাবা মা এতক্ষণ হয়তো ঘুমিয়ে পড়েছেন, তারা ভেবেছেন হয়তো আমি আজ আর আসবো না। রাত 11টা বেজে গিয়েছে, আমি সামনের ঢালু রাস্তায় নেমে গেলাম। তারপর সামনের দিকে তাকিয়ে যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। দেখতে পেলাম রাস্তা দিয়ে একটা দাড়িওয়ালা লোক আমার দিকে এগিয়ে আসছে, কিন্তু তার পা দেখা যাচ্ছে না। মনে হচ্ছে হাওয়ায় লোকটি ভাসতে ভাসতে আমার দিকে এগিয়ে আসছে। আমি ভয় পিছিয়ে যাচ্ছিলাম। হঠাৎ লোকটি আমায় দেখে চিনতে পেরে বলে উঠল,
ও বিমল, ধীরের দার ছেলে।
আমি ভয়ে শিউরে উঠেছি। তখন পরে লোকটিকে চিনতে পারলাম, নসু কাকা।
আপনি?
নসু কাকা বললেন,
হ্যাঁ আমি। তো তোমার আসতে তো দেরি হলো কেন?
আমি বললাম, 2টা ট্রেন ধরতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, তাই সন্ধ্যের ট্রেনে এসে পড়েছি। নসু কাকা বললেন,
তা আজ কি অমাবস্যার রাতে না আসলেও পারতে?
এই রাত বেরোতে আসা কি ভালো?
আমাদের গায়ে যে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তার কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল।
বললাম, তা আপনি এত রাতে কোথায় যাচ্ছেন?
নসু কাকা বললেন, জমিদার বাবুর স্ত্রী হঠাৎ ডেকে পাঠিয়েছেন, তার বড় ছেলের খুব অসুখ, আমাকে সেখানে গিয়ে তার চিকিৎসা করতে হবে। যত রাতই হোক আমাকে যেতেই হবে, তার বড় ছেলে এখন চায় যায় অবস্থা, তাই খেয়ে নিয়ে দৌড়চ্ছি। আমাকে যে ডাকতে এসেছিলে তাকে বলেছি তুমি যাও আমি খেয়ে আসছি। তো তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকের দেখা হয়নি? আমি বললাম কই না তো। নসুকা বললেন তা রাত্রিবেলা হয়তো ঠাহর করতে পারোনি, কিন্তু তুমি এত রাতের বেলা এসে ভালো করনি, চলো তোমাকে গা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। আমি বললাম হ্যাঁ আপনি আবার কষ্ট করতে যাবেন কেন, আপনারও তো তারা আছে। নসুকাকা বললেন সে কি কথা, এই রাতে তোমাকে একলা ছেড়ে দিতে পারি? তোমার বাবা শুনলে যে আমার উপর রাগ করবেন, কি আর করা। অগত্য নসুকাকার সাথে চলতে লাগলাম। পথে নসুকাকা একটু কম কম কথাই বলছিলেন। বাড়ির কাছাকাছি আসার পর নসুকাকা আমাকে আমাদের বাড়ি দেখিয়ে বললেন হে দেখো তোমার বাড়ি, আর কোনো ভয় নেই, আমি এবার আসি তাহলে, বলেই তিনি চলে গেলেন। আমি আমাদের বাড়ির সদর দরজার কড়া নেড়ে ডাকতে লাগলাম বাবা বাবা বাবা। আমার ডাক শুনে ধরফড় করে জেগে উঠলেন, মাও জেগে উঠেছেন। তাড়াতাড়ি দরজা খুলে বাবা বললেন কোন ট্রেনে এলি, দুপুরের ট্রেনে আসতে পারলি না? বললাম দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম। বাবা বললেন সন্ধ্যের ট্রেনে আসতে হয় জানো, আস্তে আস্তে রাত 12টা বেজে যাবে, তাছাড়া গায়ে পরশু দিন বাঘ বেড়েছিল তা জানো, কতদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল। আমি বললাম আমি তো জানতাম না, রাস্তায় দেখা হয়ে গেল নসু কাকার সঙ্গে, তিনি আমাকে সব বলে বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। নসু? বললাম হ্যাঁ, তার সঙ্গে পথে দেখা হয়েছিল, তিনি যাচ্ছিলেন জমিদার বাবুর বাড়িতে। বাবা আমার দিকে হতবাকের মতো তাকিয়ে রইল, মাও অবাক। বাবা বললেন তুমি ঠিক দেখেছো তোমার নসু কাকা, তিনি তোমার সঙ্গে কথা বলেছেন। আমি বললাম বারে আমি ভুল দেখবো কেন? বাবা বললেন কিন্তু নসু যে পরশুদিন মারা গেল, আমরা নবদ্বীপে গিয়ে তার সৎকার করে এলুম। শুনলাম মেল অফ দ্য উইক এর আজকের গল্পটি সিলেট হরর ক্লাব এই স্টোরিটি আমাদেরকে পাঠিয়েছে, স্টোরিটি তাদের কালেক্ট করা সম্ভব বেশ অনেক অনেক বছর আগে, সেই সময়কার প্রেক্ষাপটে লেখা এই গল্পটা রাত যখন 11টা। এরকম গল্প আপনি আপনার হরর ক্লাব নিয়ে কালেক্ট করে আমাদেরকে পাঠাতে পারেন, আপনার হরর ক্লাবকে দিয়ে আর কি, এরকম অনেক স্টোরিজ আছে আমাদের ছড়িয়ে ছড়িয়ে থাকা, এই স্টোরিজগুলো কালেক্ট করে আমাদেরকে পাঠাতে পারেন। সেটা পাঠানোর ঠিকানা এগুলো আবার বলে দিচ্ছি, ভোটে শিয়ালদে স্টেশনে গিয়ে পৌঁছানোর কথা শুনতে শুনতে রবীন্দ্রনাথের বাঁশি কবিতার কথা মনে পড়ে গেল, শিয়ালদে স্টেশনে যাই সন্ধ্যাটা কাটিয়ে আসি আলো চালবার তার মাঝে। আমার অনেক প্রিয় একটা কবিতা বাঁশি, আপনারা পড়ে দেখতে পারেন, খুবই সুন্দর একটা কবিতা। তো এখন আমরা চলে যাব একটা ছোট্ট ব্রেকে, এবং ব্রেক থেকে ফিরে এসে আবার হরর ক্লাব আছে যারা তাদের সাথে আড্ডা হবে, তাদের সাথে আরো কথা হবে, সেই কথা এবং আপনাদের সাথেও কথা হবে, ফেসবুকে আপনাদের যে কমেন্টগুলো দেখতে পাচ্ছি সেগুলো কথা হবে, সব মিলে আরো অনেক আড্ডা হবে। তো তার আগে ছোট একটা ব্রেক, ব্রেকে আমরা একটা গান শুনবো, আর কেউ এত চাই তো বসে পাই না, শুনতে শুনতে আবার ফিরে আসছি কোথায় মানে শুনতে রেডিও ফুটি রেডিও ফুটি। তো গল্পটা কেমন লাগলো আপনাদের কাছে সবসময় বলি যে মানে যেকোনো সময় আপনার প্রোগ্রামের ফিডব্যাক বা কেমন লাগছে আমাদেরকে জানাতে পারেন, এবং জানানোর অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/radiofoodi এই ঠিকানায় ভূত এফএম হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার ভালো লাগে খারাপ লাগেছে কোনো কথা। তো শুনছিলাম যে স্টোরিটা কেমন লাগছিল সজীব?
হ্যাঁ ভাই স্টোরিটা এক্সাইটিং, আমার মনে হয় সিমিলার স্টোরি আমি শুনছি।
হ্যাঁ হ্যাঁ প্রেক্ষাপট গুলো অনেক কমন,
আর এই ধরনের স্টোরি এর আগেও ছিল যে লাইক someone dead but কেউ একজন ওই এরিয়াতে নিউ ইন করছে and suddenly তার সাথে তার কন্টাক্ট হয়ে গেছে, এই ধরনের ব্যাপারটা
predictable
and it's true I guess
স্বাক্ষরের সাথে একটু আগে আমরা কথা বলছিলাম যে স্বাক্ষরের একটা ভূত ফ্রেমের একটা ঘটনা শোনার এক্সপিরিয়েন্স আমরা শুনছিলাম, এবং ঘটনাটা যে জায়গায় ছিল সেটা হচ্ছে যে মাওয়া ঘাট পার হওয়ার সময় একটা বাসে ছিল সেই লোকটা, এবং সেই বাসে একজন খুব ধ্বংসজনক একজন লোককে দেখা যায় যার পোশাক আশাক সবকিছুই রহস্যময়, এবং বাস ফেরিতে ওঠার আগ পর্যন্ত সেই লোকটা ছিল না, ফেরিতে ওঠার পর সেই লোকটাকে হঠাৎ সবাই খেয়াল করে। তো তারপর বাকি অংশটুকু আমরা শুনি এখন যে ঘটনাটা কি ছিল, এবং ঘটনা শুনে তোমার মানে ফিলিংসটা কি ছিল।
তারপর হচ্ছে উনার সাথে কিছুক্ষণ কথা হয়, উনি ওনার যখন বাসে উঠে আবার ফেরিতে তারপর তখন বাড়ি থেকে ঘোরাঘুরি করে বাসে উঠে এবং ওনার কাছে যায়, জিজ্ঞাসা করেন আপনার কোথা থেকে আসছেন, কি কথাবার্তা বলে, এবং ওনার কথাবার্তা না একটু ডিফারেন্ট ছিল এবং উনি যেগুলো বলতেছিল এবং এই জিনিসগুলো না উনি ওই যারা যাত্রী ছিল বাসে ওনাদের আগেও ঘটছে, মানে রিসেন্ট কিছু ঘটনা ঘটছে এইগুলো উনি বলতেছে, এবং তোমাদের এরকম করা উচিত ছিল, তোমরা এই কাজটা ঠিক করো না, তোমাদের সাথে কি কি আছে, মানে বলতেছে এগুলো। অবাক লাগতেছে যে ব্যাপারটা ওনারা উনি জানলো কিভাবে আমাদের সাথে, আমরা এগুলো করছি, আমরা এখান থেকে আসতে এখানে যাচ্ছি, আমাদের সাথে এইগুলো আছে, অনেক অবাক লাগে ব্যাপারটা, আসলে উনি জানলো যে জানার কথা না, কিন্তু উনি জানলো কিভাবে। তো তো প্রশ্ন করতে গিয়েও ওনারা প্রশ্নটা করে নাই, অবাক লাগছে। তো ওনারা একটু ই হয়ে আবার ফেরিতে ছিল, তখন আবার নেমে গেছে বাস থেকে, বাস থেকে নিয়ে আবার একটু দুই বন্ধু ছিল, তো ওনারা আবার একটু কিছুক্ষণ গল্প গুজব করে আবার বাসে উঠছে। তো বাসটা যখন উঠছে আবার তখন ফেরি থেকে একদম ঘাটে চলে আসছে, মানে ওই পারে চলে গেছে। তো এখন বাসে ওঠার পর ওনারা ওই ওই অদ্ভুত চেহারা লোকটা, মানে যে লোকটা আগে ছিল না ফেরিতে ওঠার পরই ওনারা নোটিশ করেছিল, সেই লোকটা আর নাই, এবং
মানে ফেরি থেকে ঘাটে নামার পর আবার সেই লোকটা উঠাও
এবং তারা হঠাৎ না নামার আগে একটা শব্দ পাইছিল, শব্দটা হচ্ছে ডিফেন্স পানির একটা কিছু পড়ছে, ভাবছি ফেরি তো ঘাটে আসছে কিছু পড়তে পারে, কিছু হইতে পারে দৈশ কিছু পড়তে পারে, মানে ওইরকম কিছু করে নাই, কিন্তু একটা শব্দ পাইছিল। এবং তো ওনারা এরকম কি কি হয়েছে, তারপর ওনাদের কাপড় টুপুগুলো ছিল সাথে, ওই কাপড় টুপুগুলো একটু চেক করছে, একটু নর্মাল ভালো কথা। তো আস্তে আস্তে ওনার বাসায় চলে গেছে, তো ওনার কোনো কিছু হয়নি, নর্মাল বাসায় চলে গেছে। বাসায় যাওয়ার পর পরের দিন সকালে ওনারা যখন উঠছে ওনাদের কাপড়গুলো যখন চেক করবে, দেওয়া কথা ছিল যাদের তাদের দিতে যাবে, তখন ওনারা নোটিস করে যে সবগুলো কাপড় একই জায়গায় একইভাবে ছিদ্র করা, মানে পোড়া কিছু পড়ছে ওই জায়গায়, আগুনের গোলা টাইপের কিছু একটা পড়ছে এবং একইভাবে পড়া, এবং সবগুলো কাপড় একই জায়গায়, কাপড়গুলো বিভিন্ন লটে ভাগ করা ছিল কিন্তু সবগুলো কাপড় একই জায়গায় ছিদ্র হয়েছে।
আচ্ছা, এই ঘটনাটা আপনি শুনেছিলেন?
হ্যাঁ।
তো তারপর এটা আর কি খুব মানে
আমার হচ্ছে কি এই রাস্তা দিয়ে আমি কন্টিনিউস যাতায়াত করি, তো এর জন্য হচ্ছে কি এই জিনিসগুলো আমার সাথে ঘুরতে আমি কি করতাম,
আমার
খুব আমি কি করব,
এটা এটা আসলে একটা কমন ন্যাচারাল বোধহয় মানুষের, যে আমরা যে জায়গাটাতে খুব ফ্রিকুয়েন্টলি যাই, আমাদের খুব আমরা যে জায়গাগুলোতে গিয়ে অভ্যস্ত, সেই জায়গার কোন একটা ঘটনা শুনলে আসলে পরবর্তীতে হয়তো সেখানে গেলে এরকম একটা ফিল হয়
না। আমি যখন গল্পটা শুনি আমার কাছে মনে হচ্ছিল সম্পূর্ণ আমি বাস্তব, আমি দেখতেছি ঘাটে এরকম হচ্ছে, ঘাটে এরকম ফেরিটা ছাড়তেছে, ফেরিটা বাসটা কিরকম, সবকিছু আমি আমার মাথায় মানে একটা দিন দেখতে পাচ্ছি, আমার শুনতেছি না আমি দেখতেছি আপনার
ঠিক তাই। তো আসলে ভূত এফএম নিয়ে এরকম অনেক এক্সপিরিয়েন্স আমার অনেকেরই আছে, হয়তো যারা ভূত এফএম রেগুলার শুনে থাকেন আপনার জীবনেও কিন্তু এরকম এক্সপিরিয়েন্স থাকতে পারে, ভূত এফএম এর ঘটনা শোনার পর ফিলিংস কেমন হয়, বা কোন একটা স্পেসিফিক কোন ঘটনা শুনে মানে কোন আলাদা কোন ফিলিংস হতেই পারে, সেই ফিলিংস এর কথাটা কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন। এবং শেয়ার করার উপায়টা হচ্ছে ভূত এফএম এট দ্য রেট রেডিও 40.fm এই ঠিকানায় আপনি মেইল করে দেবেন, এবং সেই মেইলের সাবজেক্ট ফিল্ডে লিখতে হবে হরর ক্লাব, আপনার খুঁজে পাওয়া কোনো ভৌতিক গল্প আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন, যেকোনো কিছুই আমাদেরকে মেইল করুন। আর এখন যেটা করবো যে ফেসবুকের কমেন্ট গুলো একটু দেখে নিচ্ছি, ফেসবুকে আমাদের সাথে আছেন আশিকুল হকসিয়াম, লিখেছেন হ্যালো সৃষ্টি প্রিয়, কমেন্ট পড়তে পড়তে কমেন্টের নিচে চলে গেল, মানে অনেক অনেক কমেন্ট হচ্ছে আজকে, বুঝতে পারছি না যে আজকে স্পেশাল কোনো দিন নাকি রূপ,
অ্যাকচুয়ালি মানে আমিও বুঝতে পারছি না।
আচ্ছা ঠিক আছে, বুঝতে হবে না তাহলে। তৌফিক আহমেদ সুমন আছে আমাদের সাথে, আজ রাজশাহীর আবহাওয়া এত গরম যে মনে হচ্ছে যে পৃথিবী না রাজশাহী শহর সূর্যের কাছাকাছি চলে আসছে। ভূত এফএম হরর ক্লাবের সাথে ছিলাম, সাথে আছি। তাসকিন সাইফুল সানি লিখেছেন ভালো,
রিয়াদ তালুকদার লিখেছেন, মাঝে মাঝে অনেক ভয়ও পাচ্ছি। রূপ ভয় লাগছে কি আজকে খুব একটা?
না ভাইয়া, অতটা আমার ভয় লাগতেছে না, কিন্তু লিসেনারদের
তো তুমি কি চাচ্ছ যে আরো ভয় লাগুক?
হ্যাঁ ভাইয়া।
কি মনে হয় যে সেটা সম্ভব হবে আজকে?
অবশ্যই হবে।
আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের আরো শুধু শুধু অনেকগুলো স্টোরি আছে, তো আপনারা আড্ডায় যুক্ত হয়েছেন যারা যারা তাদের কথাগুলো আরো একটু পড়ে নিচ্ছি। এস এন সোহান আছেন আমাদের সাথে জয়পুরহাট থেকে শুনছেন, ইব্রাহিম খলিল আছেন, ভাইয়া কেমন আছেন? ভালো আছি। কোন ভাই কেমন আছেন? সবাই ভালো আছি আমরা। রিপা মাহমুদ লিখেছেন, মেল অফ দ্য উইকের স্টোরিটা নাইস ছিল আর ভয় পাইছি। ওকে। আশিকুল ইসলাম, আশিকুল হক সিয়াম আছেন রাজশাহী থেকে, এস এন সোহান লিখেছেন গল্পটা খুব কমন বাট ভালো। তারপর ড্রিমলেস সজল লিখেছেন, সৃষ্টি ভাই আজ আমরা ফ্রেন্ডরা মিলে একটা হরর ক্লাব ক্রিয়েট করেছি এবং হরর ক্লাবের নাম ডার্কনেস হরর ক্লাব। আচ্ছা, ডার্ক নাইট রাইজেস থেকে নাম হতে পারে,
তারা অন্ধকার বুঝাচ্ছে।
খুব কমন প্রেডিকশন। ওকে, যাই হোক, আপনাদের হরর ক্লাবের মেইল আমাদেরকে পাঠিয়ে দেবেন, যেরকমটাই যে রূপ তার হরর ক্লাব নিয়ে আস্তে আস্তে ডালপালা গজিয়ে বিশাল একটা বটবৃক্ষের মতো আজকে রূপ দাঁড়িয়েছে এবং তার হরর ক্লাবটা অনেক ডালপালা গজাচ্ছে। আপনারাও আপনাদের হরর ক্লাব থেকে এরকম ডালপালা গজিয়ে অনেক বিশাল একটা হরর ক্লাব নিয়েও আমাদের সাথে আসতে পারেন, কিংবা আপনারা সে অল্প কয়েকজন বন্ধু মিলে আমাদের সাথে চলে আসতে পারেন আমাদের স্টুডিওতে। সেটার জন্য যেটা করতে হবে, রূপ বলে দিতে পারবে কি করতে হবে?
না ভাই, আপনি বললে মনে হয় ভালো হয়।
মেইল পাঠাতে হবে putfm@radiofurti.fm, এই ঠিকানায় মেইল পাঠিয়ে দিতে হবে। হরর ক্লাব সাবজেক্ট ফিল্ডে লিখবেন। আমরা আর কথাই না যাই, একটা ছোট্ট ব্রেকে যাই, ব্রেক শেষে আবার ফিরে আসছি আরো গল্প, গান এবং আড্ডায়। যতক্ষণ সঙ্গে থাকুন সাথে থাকুন রেডিও ফুর্তি, রেডিও ফর ম্যান টু ফুড। আপনি আছেন আর একটু আগেই বাংলাদেশ হেরে গেল, এক রানে হেরে গেল আফগানিস্তানের কাছে। আরো একটা দুঃখের সময়, আরো কষ্টের সময় বাংলাদেশ ক্রিকেটের জন্য। আফগানিস্তান টিমের জন্য অবশ্যই কংগ্রেচুলেশন টু দেম, তারা আসলে খুব ভালো খেলেছে এবং ভালো খেলেই আসলে পুরো সিরিজটা তারা জিতে নিয়েছে, হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশকে। তো যাই হোক না কেন, আমরা খেলা থেকে আবার ফিরে আসি। খেলা থেকে ফিরে আসার মানে ওই যে ফ্যান বন্ধ হতে হতে কিন্তু সুইচ অফ করে দিলে বন্ধ হয়ে যাবে একটু কিছুক্ষণ ঘুরে, তো খেলার রেস্টটা আসলে কাটাতে বোধ একটু সময় লাগবে আমাদের, কারণ এই ব্রেক ঠিক ব্রেকের টাইমটাতেই তো আসলে লাস্ট ওভারের খেলাটা হচ্ছিল বাংলাদেশ এবং আফগানিস্তান, এবং সেটা দেখছিলাম কি সুন্দরভাবে আসলে কামব্যাকটা করলো। এবং তারপর যাই হোক, এরকম স্টোরি আসলে আগেও অনেক হয়েছে, জানি না সামনে আর কতবার হবে। আমাদের সাথে আজকে আছেন আমাদের হরর ক্লাবের তিনজন মেম্বার, রূপ, সজীব এবং স্বাক্ষর। তো রূপ, সজীব এবং স্বাক্ষর এদের সাথে কথা হচ্ছিল, আড্ডা হচ্ছিল। তো এখন যে আমরা মানে এই সময়টাতে আমরা একটা স্টোরিতে যাবো, সেকেন্ড আওয়ারে আসলে আমরা একটা স্টোরিতে চাই। স্টোরিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে একটু ছোট করে এটাকে কে বলেছিল যে মানে স্টুডিওতে এসে কেমন লাগছে যে হরর স্টোরিগুলো শুনতে? রূপ তো এর আগে অনেকবার এসেছে, সজীবের কেমন লাগছে?
হ্যাঁ ভাই, ডিফারেন্ট ফিল হচ্ছে, খুব কাছে থেকে এই জিনিসগুলো ওইভাবে দেখতেছি।
স্বাক্ষরের কি আগে কখনো স্টুডিও এক্সপিরিয়েন্স আছে?
এর আগে কখনো আসা হয়নি আমার, এটা ফার্স্ট।
কেমন লাগছে?
সম্পূর্ণ ডিফারেন্ট, আসার পর মনে হচ্ছে নতুন নতুন কিছু, সবকিছু নতুন নতুন মনে হচ্ছে।
আচ্ছা আচ্ছা,
ডিফারেন্ট।
ওকে, তো একটা প্রশ্ন আর কি, আমরা নতুন কোন মেম্বার আসলে প্রশ্নটা আসলে করি, সেটা করতে আমার খুব ভালো লাগে। সেটা হচ্ছে যে আমরা তো প্ল্যানচেট সম্পর্কে জানি, যে প্ল্যানচেট মুভি আছে বা বিভিন্ন জায়গায়, প্ল্যানচেট নিয়ে ধারণা কিরকম আছে? প্ল্যানচেট সম্পর্কে সজীবের কিছু বলার আছে?
প্ল্যানচেট, হ্যাঁ, খুবই কমন একটা ওয়ার্ড, স্টোরি বুকে অথবা মুভিতে, থ্রিলার অথবা হরর মুভিতে দেখা যায় এই জিনিসগুলো।
মানে প্ল্যানচেট নিয়ে বিশ্বাস অবিশ্বাসের কোনো জায়গা কি আছে?
হ্যাঁ, অনেক স্টোরি শুনলে অথবা স্টোরি বুক পড়লে এমন মনে হচ্ছিল যে হ্যাঁ আসলে পসিবল, এন্ড কোন অন্য একটা পয়েন্ট থেকে মনে হচ্ছিল যে জিনিসটা আসলে আদৌ পসিবল কিনা, একটা মিক্সড
মিক্সড একটা ফিলিং।
হ্যাঁ, আসলে
স্বাক্ষর কি মনে হয় যে প্ল্যানচেট পসিবল, মানে এটা ট্রু কোনো কিছু না?
যখন জিনিসগুলো দেখি বা শুনি বা তখন মনে হয় হ্যাঁ আসলে পসিবল, কিন্তু যখন চলে যায় তারপর মনে হয় না, এটা মনে হয়
সেদিকে যাচ্ছি না আমরা যে প্রশ্নটা সেটা হচ্ছে প্ল্যান্সের যদি আসলে যদি মানে করা যায় এবং এরকম যদি একটা সুপার পাওয়ার যদি দেয়া হয় দুইজনকে প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে দুইজনই শুধু একজন আরেকজনের দিকে ফেলে দিয়েছে বা কোনো জানি না কেন তো যাই হোক প্রশ্নটা হচ্ছে যে যদি এরকম পসিবল হয় যে কোনো মানে ডেড সোল তাকে নিয়ে আসা যাবে কাকে নিয়ে আসার ইচ্ছা প্রথমে স্বাক্ষর
আমি অবশ্যই মাইকেল জ্যাকসন কান্না চেষ্টা করবো
মাইকেল জ্যাকসন
হ্যাঁ
কেন
খুব এক্সপেন্সিভ মিউজিক ভিডিও বানাইতো সবসময় এটা কেন করতো আমার কাছে মনে হচ্ছে 4-5 মিনিট একটা ভিডিও এত এক্সপেন্সিভ এত এত টাকা কেন উনি কেন খরচ করতো এছাড়া অন্য কিছু করা যেত অনেক ভালো ভালো কাজ করা যেত আর আগের মতনই রয়ে গেছে
এটা আমার মনে হয় মাইকেল জ্যাকসনের বিভিন্ন ইন্টারভিউস গুলো শুনলো জানা যাবে তবে বুঝতে পারছি যে কেন করার ইচ্ছাটা আসলো এই প্রশ্নগুলো ফ্যান হিসেবে বা আমিও যার ফ্যান আমারও কিন্তু এরকম প্রশ্ন শ্রোতার প্রতি অনেক আছে এবং আসলে আমিও এই জন্যই আসলে কোয়েশ্চেনটা করা হয় যে বিভিন্ন মানুষের কাছ থেকে আসলে মানে এটা উত্তরগুলো এবং কারণগুলো বিভিন্ন রকমের হয় তো সেই জিনিসগুলো জানা সজীব
প্ল্যান চ্যাট করে কাউকে যদি আনা যায় কোন ডেড সোল কে যদি রিকল করা যায় তাহলে আমি চুজ করব জন লেনন কে
জন লেনন
ইয়েস
ওয়াও আচ্ছা জন লেনন কেন
আমি আসলে আমাদের প্রেক্ষিতে আমার এই পজিশন থেকে আমি তাকে দেখতে পাচ্ছি না কজ হি ইজ গন অনেক আগে গন বাট আমার একটা ইচ্ছা যে তাকে আমি আমার জেনারেশন থেকে তাকে লাইভ দেখব সে কিভাবে মিউজিকের প্রতি এত প্যাশনেট এন্ড তার অ্যাক্টিভিটিস কেমন হতো সে যেভাবে হচ্ছে যে তার কি বলে ফিলোসফি লিরিকের মধ্যে তুলে ধরেন সেই জিনিসগুলোকে সে এই জেনারেশনের মতো করে তুলে ধরতো কিনা
অনেক কিছু আর জন লেননের কথা যখন আসলো তো আমরা এই সেকেন্ড আওয়ারে তো আমরা একটা স্টোরি শুনি এবং এই স্টোরিটা হচ্ছে আমাদের মেইন স্টোরি যেটা থাকে আর কি ভূতের হাওয়া ক্লাবের প্রত্যেকটা এপিসোডে একটা মেইন স্টোরি থাকে এবং আসিয়ামের স্টোরিটা এডগার অ্যালান পোর গল্প ভূতুরে বাড়ি তো ভূতুরে বাড়ি শোনার আগে আমরা জন লেননের একটা গান শুনে আসি ছাদের মধ্যে দাঁড়িয়ে 3-4 তরুণ মিলে গান গাচ্ছে ডোন্ট লেট মি ডাউন ডোন্ট লেট মি ডাউন এখন আমরা সম্ভব পেট্রোল ডোন্ট লেট মি ডাউন আর লেননকে স্মরণ করতে করতে লেনন একদম পল ম্যাকার্টনি যা চাইছেন ড্রামারের নামটা ভুলে গেলাম সবসময় স্মৃতি শক্তি খুবই খারাপ যাই হোক আমরা চলে আসছি ছোট্ট একটা বিরতির পর একটা গান শুনতে শুনতে গান শুনে আমরা চলে যাবো আমাদের আজকের দিনের মূল গল্পে আমরা এখন চলে যাবো আমাদের আজকের মেইন স্টোরি যেটা এডগার অ্যালান পোর গল্প ভূতুরে বাড়ি সেই গল্পটা শোনার জন্য আর অপেক্ষা বাড়াচ্ছি না আপনার তো সেই গল্পটা শুনে ফিরে আসার আগে গল্পতে ঢোকার আগে আমরা ছোট একটা বিজ্ঞাপনের বিরতি দেবো বিজ্ঞাপনের পরে আমরা শুরু করে দেবো আজকের স্টোরিটা এবং তারপর আবার ফিরে আসছি আপনার কথা আমাদেরকে জানিয়ে দিতে পারেন facebook.com/radiofoodie এই ঠিকানায় আমাদেরকে মেইল করতে পারেন foodie@radiofoodie.fm আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা ব্রেক এবং ব্রেক শেষে সরাসরি গল্পে এডগার অ্যালান পোর গল্প ভূতুরে বাড়ি
ভূতুরে বাড়ি এডগার অ্যালান পো আমার ছোটবেলাকার বন্ধু রোডেরিক আসার বহুদিন আমার দেখা সাক্ষাৎ নেই ওর সঙ্গে ওর একটা চিঠি পেয়েছি কিছুদিন আগে চিঠিটা শুধু অনুরোধে ভরা রোডেরিক লিখেছে ও ভীষণ অসুস্থ ভীষণ কষ্ট পাচ্ছে মানসিক ও শারীরিক রোগে
যার জন্য ও আমাকে বারবার অনুরোধ করেছে ওর বাড়িতে গিয়ে কয়েক সপ্তাহ থাকবার জন্য। আর আমি গেলে নাকি ওর শারীরিক ও মানসিক দুটো রোগী খানিকটা উপশম হবে। তাছাড়া আরো লিখেছে, আমি গেলে ওর মন ভালো হয়ে যাবে। ওর চিঠিটা পড়ে আমি আমার বন্ধুর অনুরোধ না রেখে পারলাম না। মনে মনে নিজেকে প্রস্তুত করলাম যাবার জন্য। আমি রওনা হলাম। সেদিনটা ছিল শরৎকালের একটা ক্লান্তিকর নিস্তেজ আবহাওয়ার দিন। চারিদিক সব চুপচাপ। আকাশ থেকে যেন নিচের দিকে নেমে আসতে চাইছে শান্ত শিষ্ট মেঘগুলো। এইরকম একটা পরিবেশের মধ্য দিয়ে আমি ঘোড়ার পিঠে চেপে গ্রামের নির্জন পায়ে চলা রাস্তা দিয়ে এগিয়ে চললাম। যেতে যেতে রাত্রির অন্ধকার ক্রমশ গাঢ় হতে আরম্ভ করল। রডরিক আসারের বাড়িটা আমার গন্তব্যস্থল ছিল। আমার বন্ধুর বাড়িটার দিকে তাকিয়ে মনটা দুঃখে ভরে উঠল বেশ খানিকটা যাবার পর। বাড়িটার চারপাশের জায়গাগুলো ভালোভাবে দেখতে লাগলাম যেতে যেতে। দেখলাম দেয়ালগুলো একেবারে বিবর্ণ ফ্যাকাশে, আর জানলাগুলো ফাঁকা ফাঁকা মলিন বর্ণ। তাছাড়া দেখলাম নলখাগড়ার জঙ্গল আর কিছু মৃত গাছের গুঁড়ি। মনের মধ্যে অদ্ভুত রকমের একটা অনুভূতি হল। মনে হল পৃথিবীর অন্য কোনো জায়গার সঙ্গে এই জায়গার কোনো তুলনা করা যায় না। আমি আমার মনের থেকে এইসব আজে বাজে চিন্তাগুলি ছেড়ে ফেলে ভাবতে লাগলাম, হঠাৎ আমি কেন এসব ভাবছি আসারের বাড়িটা সম্পর্কে? তবে মনে হল কোন অলৌকিক শক্তি আমার মনটাকে এইভাবে আচ্ছন্ন করে তুলছে। আমার মনটা ছেয়ে গেল একটা আবছা কল্পনায়। এত ভেবেও এই রহস্যের কোন সমাধান করতে পারলাম না। আমি এগোতে লাগলাম নানান কথা ভাবতে ভাবতে। হঠাৎ বাড়িটার সামনে গিয়ে কালচে মতো যে খালটা বয়ে গেছে দেখতে লাগলাম। খালটার সামনে এসে ঘোড়াটাকে থামালাম। খালের জলের দিকে তাকালাম। জলের নিচে ফ্যাকাশে নলখাগড়াগুলো আর মৃত গাছের কুঁড়িগুলো চোখে পড়ল। আর স্পষ্ট করে দেখতে পেলাম জানলাগুলোকে কেমন যেন উল্টে রয়েছে। একটা রোমাঞ্চকর শিহরণ খেলে গেল আমার সারা শরীর মন জুড়ে। বিষণ্ন নির্জন ভুতুড়ে বাড়িটার দিকে তাকিয়ে মনটা কেমন কেঁপে উঠল। সাথে সাথে রডেরিকের মুখটা মনের মধ্যে ভেসে উঠল। সত্যি কথা বলতে কি, আমি আমার বন্ধুর সম্পর্কে খুব কমই জানি, কারণ ও খুব রক্ষণশীল পরিবারের ছেলে, উঁচু দরের কাজকর্মের জন্য বিখ্যাত। ওদের কাজকর্ম অনেকেরই প্রশংসা কুড়িয়েছে। আমি ওদের বংশের একটা ব্যাপার লক্ষ্য করেছি, তা হল রডেরিকের বংশে লোক সংখ্যা একদমই পায়নি, যার ফলে ওদের অস্তিত্ব প্রায় লোপ পেতে বসেছে। আমি এক দৃষ্টে খালটার দিকে তাকিয়ে থেকে এইসব কথাগুলো ভাবছিলাম। সেই সঙ্গে আমার ভেতরের সেই অলৌকিক অনুভূতিটা টের পাচ্ছিলাম। মনে মনে ভাবলাম ছোটদের মতো আমার মনটাকেও কুসংস্কারে গ্রাস করে ফেলছে। মনের অবস্থা এমন হলে মানুষের যেমনটি হয় ঠিক তেমনি আমার গা ছমছম করতে লাগলো। টান টান হয়ে উঠল স্নায়ুগুলো। ক্রমশ ভয়ে আতঙ্কে আমি মরিয়া হয়ে উঠলাম। জোর করে খালের থেকে দৃষ্টিটা সরিয়ে সোজা সুজীব বাড়িটার দিকে চোখ রাখলাম। কিন্তু কিছুতেই মনটা স্থির করতে পারলাম না। একটা ভয়ঙ্কর ভাবনা আমার মনটাকে ক্রমশ অসুস্থ করে তুলতে লাগলো। আমি বাড়িটা ও তার চারপাশটা ঘিরে নানান রকম কল্পনা করতে লাগলাম। আমার দেখা পরিচিত পরিবেশের সঙ্গে এই জায়গার কোথাও কোনো মিল খুঁজে পেলাম না। মনে হতে লাগলো গাছের গুঁড়ি ফ্যাকাশে দেওয়াল মনের যেন এই রহস্যময় খালটার থেকে উঠে আসছে। ছড়াতে লাগলো মনের কল্পনাগুলো ধীরে ধীরে ডালপালা চিবানোর মতো। আমার মনের সমস্ত চিন্তাভাবনাগুলোকে জোর করে চুপ করিয়ে ভালো করে দেখতে লাগলাম বাড়িটাকে। এইবার আমার নিখুঁত ভাবে সমস্ত কিছু নজরে পড়ল। বাড়িটা একেবারে প্রাচীন আমলের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সব দিক থেকে, রং চটের বিবর্ণ ফ্যাকাশে হয়ে গোটা বাড়িটা দাঁড়িয়ে আছে। আসলে বাড়িটার কি রং ছিল তাও বোঝা যাচ্ছে না। বাড়ির বাইরেটা বিবর্ণ হয়ে পড়েছে, উঁচু ছাদের কোম থেকে অনেকগুলো মাকড়সার জাল ছুলে আছে। এত পুরনো হলে কি হবে, বাড়িটা একেবারে ধ্বংসের স্তূপে পৌঁছায়নি। আমি বিস্মিত ভাবে দেখলাম এত প্রাচীন হয়েও বাড়িটা ঠিক মাথা তুলে দাঁড়িয়ে আছে, কোনো অংশই এখনো ছেড়ে পড়েনি। নিখুঁত ভাবে সমস্ত কিছু দেখতে দেখতে আমি বাড়িটার একেবারে সামনে এসে দাঁড়ালাম। বাড়িটার ভেতর থেকে লোক বেরিয়ে এসে আমার ঘোড়াটাকে নিয়ে গেল। মনে হলো লোকটা বাড়ির চাকর। তারপর আমি হাঁটতে হাঁটতে করিডোরে এসে পৌঁছলাম। খিলান ঘেরা করিডোরটা দেখতে ভারী অদ্ভুত। চাকরটা এসে আমাকে নিয়ে যেতে লাগলো রাস্তা দেখিয়ে। জায়গাটা ভারী অন্ধকার আর যাবার রাস্তাটাও কেমন আঁকা বাঁকা। আমাকে নিয়ে চলল লোকটা ওর মালিকের স্টুডিওর দিকে। আমি শুধু ওকে অনুসরণ করছিলাম। যেতে যেতে আমার সেই আগের ভৌতিক অনুভূতিটা মনের মধ্যে চাড়া দিয়ে উঠল। যা কিছু দেখতে পেলাম সবই আমার চোখে অদ্ভুত মনে হতে লাগল। আশেপাশে যা দেখলাম সবই আমার অচেনা অজানা মনে হল। সিঁড়ির মুখে রোডরিকের পরিবারের ডাক্তারের সঙ্গে দেখা হয়ে গেল। ভদ্রলোক আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন, তারপর আমার পাশ দিয়ে চলে গেলেন। আমার শরীরে লাগল ওর মৃদু স্পর্শ। এইবার চাকরটা দরজা খুলে আমার বন্ধু রোডরিক আসারের কাছে নিয়ে গেল। প্রথম যে ঘরটা দেখলাম সে ঘরটা বেশ উঁচু আর বড় বড় জানালা। জানলাগুলো সব লম্বাতে আর সরু, কালো রঙের ওক কাঠের তৈরি। মেঝে থেকে জানলাগুলো এত উঁচুতে ছিল যে ছোঁয়া যায় না। লাল আলোর একটা মৃদু রেখা জানালাটার চাফরি ভেদ করে ঘরের মধ্যে ঢোকায় পড়ার ঘরের সব কিছু স্পষ্টভাবে দেখতে পেলাম। খুব সূক্ষ্ম দৃষ্টি দিয়ে আমি ঘরটার সব কিছু দেখতে লাগলাম। দেওয়ালগুলোতে কালো রঙের ঝালর ঝোলানো, ঘরে পুরনো ভাঙা চোরা আসবাবপত্র ভর্তি, চারদিকে অনেক বইপত্র আর বাদ্যযন্ত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এইসব দিকে কারো নজর আছে বলে আমার মনে হল না। তাছাড়া ঘরের সমস্ত পরিবেশটাও কেমন যেন বিষণ্ণতায় মলিনতায় পরিপূর্ণ ছিল। ঘরের মধ্যে একটা সোফার উপর রোডরিক লম্বা হয়ে শুয়ে রয়েছে। আমাকে দেখে ও সোফা থেকে উঠে বসল আর মৃদু হেসে আমাকে অভিনন্দন জানালো। আমি ওকে দেখে বুঝলাম আমাকে দেখে ও সত্যিই খুব খুশি হয়েছে, আর মনে হল সত্যি রোডরিক আমায় খুব ভালোবাসে। আমরা দুই বন্ধুতে বসে কথা বলতে আরম্ভ করলাম। কথা বলতে বলতে ও যখন থেমে যাচ্ছিল তখন আমি কিছুটা ভয় আর কিছুটা সহানুভূতিপূর্ণ দৃষ্টি নিয়ে ওর দিকে তাকাচ্ছিলাম। ভাবছিলাম মানুষ কি করে এই রকম বদলে যেতে পারে। রোডরিক আমার সেই ছোট্ট বেলাকার বন্ধু, যার সঙ্গে আজকের বিছানায় শোয়া রোডরিককে কিছুতেই মেলাতে পারছিলাম না। যদিও মিল খুঁজে পাচ্ছিলাম ওর মুখটায়, ওর বড় বড় চোখ দুটো পরিষ্কার আর চকচকে, ঠোঁট দুটো খুবই পাতলা আর ফ্যাকাশে, নাকটা বেশ লম্বাটে কিন্তু নাকের ডগাটা খানিকটা বাঁকা, চিবুকের গড়ন খুব সুন্দর, মাথার চুলগুলো খুব নরম কিন্তু মুখের গড়ন এক থাকলে কি হবে। ওর মুখের হাবভাব ও কথা বলার ধরন এত বদলে গেছে যে আমার মনে সন্দেহ হচ্ছে আমি ঠিক আমার বন্ধু রোডরিকের সঙ্গে কথা বলছি কি ওর এই অচেনা ভাবভঙ্গি কথাবার্তা সব আমাকে অবাক করে দিচ্ছিল। মনে মনে আমি ভয় পেয়ে গেলাম। আর পাঁচটা সাধারণ মানুষের সঙ্গে এই বিছানায় শুয়ে থাকা রোটারিকের মিল খুঁজে আমি পেলাম না। ওর কাছে কোনো কিছু প্রকাশ করলাম না, মনে মনে ভয় পেলেও। আমরা দুজনে কথাবার্তা বলে যেতে লাগলাম। রোটারিক আমাকে ডেকে আনার কারণগুলো খুলে বলতে লাগলো এবং আরো বলল ও আমার কাছ থেকে কিরকম সাহায্য চায়। তারপর আস্তে আস্তে ও বলতে শুরু করলো ওর শারীরিক ও মানসিক রোগের প্রধান কারণগুলো পারিবারিক। ও প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে এই রোগটা কাটিয়ে উঠবার জন্য। কিছুক্ষণ কথা বলার পর রোটারিক ক্লান্ত হয়ে চুপ করে থাকল। তারপর বলল,
এই ঘটনাগুলো খুব শীঘ্রই ঘটে যাবে।
আমি ওর কথাবার্তা শুনে বুঝতে পারলাম ও মানসিকভাবে খুবই অসুস্থ। ওর কাছে সবকিছু বিষাদ লাগে, কোনো কিছুতে ওর মন নেই, কোনো খাবার পছন্দও করে না, এমনকি কোনো ফুলের গন্ধ পর্যন্ত সহ্য করতে পারে না। চোখে আলো পড়লে খেপে যায়। পোশাকের প্রতিও ওর কোনো নজর নেই, শুধু এক ধরনের পোশাক ছাড়া কিছুই পড়তে ভালোবাসে না। শুধু অদ্ভুত অদ্ভুত বাদ্যযন্ত্রের শব্দ শুনতে ভালোবাসে। রোটারিক আবার বলে চলল,
জানো হয়তো আমি শীঘ্রই মারা যাব, আমার প্রায় সময় শেষ হয়ে এসেছে। ভবিষ্যতের ঘটনাগুলোর কথা ভেবে ভেবে আমি শেষ হয়ে যাচ্ছি। আমি সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি, কখন যে সেই ঘটনাটা আমার জীবনে ঘটে যায় আর ঠিক তখনই আমি মরে যাব, এইটাই আমার সবচেয়ে ভয়ঙ্কর আতঙ্ক।
আমি বুঝলাম এইটাই ওর মানসিক অসুস্থতার মূল কারণ। রোটারিকের মনটা কুসংস্কারে আচ্ছন্ন হয়ে গেছে বাড়িতে থেকে, যার ফলে ওর মানসিক অসুস্থতা দেখা দিয়েছে। আর এই মানসিক অসুস্থতার থেকেই ওর শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে। ও ভীষণ একা এই বাড়িতে, ওর আপনজন বলতে ওর একমাত্র বোন, যাকে রোটারিক ভীষণ ভালোবাসে। আমরা যখন কথা বলছিলাম তখন ওর বোন ম্যাডলিন আমাকে না দেখেই চলে গেল, আবার কিছুক্ষণ বাদে ফিরে এলো। ওর দিকে তাকাতেই আমার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি সারা মনটায় ছেয়ে গেল। ম্যাডলিন বেশিক্ষণ দাঁড়ালো না, তাড়াতাড়ি করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমি একটু অবাক হয়ে রোটারিকের দিকে তাকালাম। দেখলাম ওর রুগ্ন হাতটা দিয়ে মুখটা ঢেকে রেখেছে আর আঙ্গুলের ফাঁক দিয়ে ওর চোখের জল পড়ছে। ওর শীর্ণ হাতের আঙুলগুলো আর চোখের জল দেখে মনটা আমার কষ্টে ভরে উঠল। বেশ কয়েকদিন কেটে গেল ওই ফুতুরি বাড়িটায়। আমি কিন্তু কখনো ওর বোনকে নিয়ে কোনো কথা বলতাম না। আমি সবচেয়ে বেশি ব্যস্ত ছিলাম আমার বন্ধুকে নিয়ে। ওর মানসিক ও শারীরিক যন্ত্রণা কমানোর দিকেই আমার লক্ষ্য ছিল। আমরা দুজনে একসঙ্গে পড়াশোনা করেছি, ছবি এঁকেছি, গিটার বাজিয়েছি, খুবই গভীর বন্ধুত্ব ছিল আমাদের মধ্যে। রোডরিক ছবি গান লেখাপড়া কোনোটাই বাদ দেয়নি, কিন্তু এত গভীর বন্ধুত্ব থাকলে কি হবে? আমি কখনো রোডরিকে মনের ভিতর ঠুকতে পারিনি, ওকে ঠিক বুঝে উঠতে পারিনি। তাছাড়া ওর পড়াশোনার আসল উদ্দেশ্যটা যে কি তা বুঝতে পারতাম না। সবচেয়ে বড় কথা হলো কেন আমাকে ও ডেকেছে এবং কি কাজের জন্য তাও আমার কাছে পরিষ্কার ছিল না। ওর বাজনা বাজানোর হাতটাও খুব মিষ্টি, তাছাড়া ও ছবি আঁকত দারুণ, কিন্তু ওর আঁকার সমস্ত ছবিগুলোতে একটা দুঃখ কষ্ট যন্ত্রণার অনুভূতি ফুটে উঠত। ছবিগুলো দেখলেই আমার মনটা কষ্টে ভরে উঠত। ঠিক বুঝে উঠতে পারতাম না আসল ব্যাপারটা কি। কিন্তু মজার কথা হলো রোটারিকের আঁকা ছবিগুলো আমাকে ভীষণভাবে কাছে টানত। একদিন বিনা মেঘে বজ্রপাত ঘটল। ব্রডরিকের প্রিয় বোন ম্যাডলিন মারা গেল। শোকের ছায়া নেমে এলো সারা বাড়ি জুড়ে। রোডরিক শোকে দুঃখে আরো ভেঙে পড়ল। ও আমাকে ওর মনের অদ্ভুত এক ইচ্ছের কথা বলল। ওর ইচ্ছে ম্যাডলিনের মৃতদেহটা ওদের বাড়ির দেওয়ালের ভল্টে দিন পনেরোর জন্য রেখে দেওয়া হোক, আর এই ভল্ট বাড়ির মূল দেওয়ালের মধ্যে ছিল। আমি রোডরিকের ইচ্ছে মতোই সাহায্য করলাম। ম্যাডলিনের দেহটা কফিনে রাখা হল। তারপর আমরা দুজন মিলে ওটাকে নিয়ে ভল্টের সামনে এলাম। দেখলাম দেওয়ালের ভল্টটা আকারে বেশ ছোট, ঘরের ভেতরটা স্যাঁতস্যাঁতে, একদম আলো নেই। এই ভল্টটা আমার শোবার ঘরের ঠিক নিচে ছিল। ঘরটা দেখি বোঝা গেল পুরনো আমলে এই ঘরটা ব্যবহার করা হতো এবং এই ঘরটায় দাহ্য পদার্থ রাখা হতো। ভল্টের ভেতরের সমস্ত জায়গা জুড়ে লম্বা লম্বা লোহার দরজা লাগানো। আমি কফিন রাখার জায়গাটায় রেখে দিলাম। রাখার সময় কফিনের ঢাকনাটা সামান্য একটু সরিয়ে দিলাম। আমি ভালো করে দেখলাম ম্যাডলিনের মৃতদেহটা। মনে হলো রোডরিকের সঙ্গে ওর বোনের মুখটার খুব মিল রয়েছে। আমি দেখলাম আমার বন্ধু বোনের দিকে তাকিয়ে কি সব আপন মনে বিড়বিড় করতে লাগলো। ম্যাডলিনের বোঝা চোখ দুটোর দিকে তাকিয়ে খুব কষ্ট হচ্ছিল। পরিপূর্ণ বয়সে ম্যাডলিন মারা গেছে। ওর ঠোঁটে রহস্যময় হাসির ছোঁয়া লেগেছিল, যা আমার কাছে খুব ভয়ঙ্কর মনে হচ্ছিল। তাই ওর দিকে তাকিয়ে থাকতে পারলাম না বেশিক্ষণ। ঢাকনাটা সরিয়ে আমরা কফিনটা ঢেকে দিলাম। তারপর ভল্টে রেখে লোহার দরজাটা বন্ধ করে আমরা দুজন ফিরে এলাম। এদিকে আমার বন্ধুর মানসিক ও শারীরিক অবস্থা ক্রমশই খারাপের দিকে যেতে লাগল। লক্ষ্য করলাম ওর স্বাভাবিক আচরণগুলো সব কেমন গোলমেলে হয়ে গেছে। কোনো দিকে খেয়াল নেই, কাজকর্মে একদম মনোযোগ নেই, ঘুরে বেড়া উত্তেজহীন ভাবে, চোখে মুখে সে আগের মতো উজ্জ্বলতা নেই, কণ্ঠস্বর কেমন অস্বাভাবিক মনে হতে লাগল, ওর গলার আওয়াজে একটা কাঁপুনি ভাব ছিল। আমার মনে হতো ভেতরে ভেতরে কারোর সঙ্গে প্রতি মুহূর্তেই যুদ্ধ করে চলেছে। ওকে দেখে আমার মনে হতো ওর অশরীরী দেহটা ঘুরে বেড়াচ্ছে। আমি মনে মনে ভীষণ ভীত হয়ে উঠলাম। যদি ওর মতো কুসংস্কার আচ্ছন্ন হয়ে যাই আমি তখন কি করব? মনে মনে সত্যি আমি আতঙ্কগ্রস্ত হয়ে পড়লাম। আর রোডরিকের জন্য মনটা কষ্টে ভরে উঠল। আস্তে আস্তে আমিও কেমন যেন হয়ে গেলাম। ম্যাডলিনকে কবর দেবার পর দিন সাথে কেটে গেল নিশ্চিন্তে। ঠিক আট দিনের মাথায় আমি ভীষণ ভয় পেলাম। সেদিন অনেক রাত্রি করে বিছানায় শুতে গেলাম। তার সাথে মনের ভয়টা কেমন চেপে বসল। এদিকে রাত ক্রমশ বেড়ে চলল, কিন্তু আমার চোখে ঘুম নেই। ঘুমাবার চেষ্টা করেও ঘুমোতে পারছি না। তাতে মনের ভয়টা ক্রমশ বাড়তেই লাগল। যত সব আজে বাজে ভাবনা চিন্তা আমাকে গ্রাস করে ফেলতে লাগল। যত মনে সাহস আনবার চেষ্টা করতে লাগলাম ততই অজানা ভয়টা আমাকে চেপে ধরতে লাগল। ভাবলাম এই পুরনো বাড়ি পুরনো আসবাবপত্রের জন্যই হয়তো আমার মনটা এত দুর্বল হয়ে পড়েছে। দেখলাম মৃত হাওয়াতে কালো আর ছেঁড়া ঝালরগুলো কেমন অদ্ভুত ভাবে দুলছে। তার সাথে আমার মনে হতে লাগলো সামনের দেয়ালগুলো এগোচ্ছে আর পেছাচ্ছে। মনের ভয়টা কাটাবার জন্য বিছানার চাদর বালিশগুলোকে এদিক ওদিক নাড়াচাড়া করতে লাগলাম। একটা বালিশে আরাম করে মাথাটা রাখবার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই আজে বাজে ভাবনা চিন্তাগুলোকে ঝেড়ে ফেলতে পারলাম না। জানলা দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করলাম, কিছুই দেখতে পেলাম না ঘন অন্ধকার ছাড়া। ঠিক সেই সময় অদ্ভুত একটা শব্দ শুনতে পেলাম। আমি মরিয়া হয়ে তা শোনার চেষ্টা করলাম। শব্দটা মাঝে মাঝে থামছে, আবার হচ্ছে। এবার আমি একদিকে ঠিক রাখতে পারলাম না, খুব ভয় পেয়ে গেলাম। নিজের পোশাকগুলো খুলে ছুঁড়ে ফেললাম। আস্তে আস্তে ঘরে পায়চারি করতে লাগলাম। হঠাৎ থমকে গেলাম। সিঁড়িতে কার যেন পায়ের শব্দ শোনা গেল। ভাবলাম নিশ্চয় রোডেরিক উঠে এসেছে। আমার কথাই ঠিক হল। রোডেরিক একটা আলো হাতে আমার ঘরে ঢুকল। ওর দিকে তাকিয়ে আমি ভয় পেয়ে গেলাম। কি ভয়ঙ্কর দেখাচ্ছে ওর মুখটা, ওর কথাবার্তা হাবভাব সবই অস্বাভাবিক মনে হতে লাগল। তবু আমি মনে মনে খুশি হলাম। মনে হল রোডেরিক এসে আমাকে বাঁচিয়ে দিল। ও আমার দিকে তাকিয়ে বলল, হঠাৎ এখন তুমি? আমি ঠিক বুঝে উঠতে পারলাম না, তাই কোনো উত্তর না দিয়ে চুপচাপ রইলাম। রোডেরিক কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলে উঠল, তাহলে সত্যিই তুমি ওরা দেখনি? ঠিক আছে, এখনই দেখতে পাবে। কথাটা শেষ করে রোডেরিক হাতের আলোটা নিয়ে গড়াধীন জানালাটার দিকে এগিয়ে গেল। তারপর আলোটা বাইরের দিকে ছুঁড়ে ফেলে দিল। বাইরে তখন প্রচন্ড বেগে ঝড় বয়ে চলেছে, তাই এক নিমেষে আলোটা ঝড়ের নৃত্যে হারিয়ে গেল। তার সাথে খোলা জানালা দিয়ে দমকা হাওয়া এসে আমাদের ছুঁয়ে যেতে লাগল। এই প্রচন্ড ঝড়ের রাতটা আমার কাছে কিন্তু বেশ মনোরম মনে হচ্ছিল, কারণ এই রাতের সঙ্গে মিশেছিল আমার ভয় আর রোমাঞ্চ। আমি বাইরেটা তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম। দেখলাম ঘন কালো মেঘেরা নিচু দিয়ে উড়ে যাচ্ছে, আর কালো মেঘে ঢাকা পড়ে গেছে নিচু চাঁদটা। একটাও তারা দেখতে পেলাম না আকাশে। বিদ্যুৎ চমকানো চোখে পড়ল না, কিন্তু একটা অদ্ভুত আলো মেশানো ধোঁয়া ঘূর্ণিঝড়ের মতো খেলে বেড়াতে লাগলো। মনে হল হঠাৎ এক ধরনের গ্যাস সমস্ত বাড়িটাকে ছেয়ে ফেলেছে। আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। রোডেরিকের দিকে তাকিয়ে আতঙ্কিত গলায় বললাম, আর দেখতে হবে না, চলো। আমি ওকে প্রায় জোর করে জানলা থেকে সরিয়ে এনে ঘরের চেয়ারটায় বসিয়ে দিলাম আর বললাম, ওটা তেমন কিছুই নয় রোডেরিক, মনে হয় প্রাকৃতিক কোনো ব্যাপার, তা থেকে বরং জানলাটা বন্ধ করে দিই, এই ঠান্ডা হাওয়া তোমার শরীরের পক্ষে খুবই ক্ষতিকর, এসব ছেড়ে চলো, তোমাকে একটু বই পড়ে শোনাই, তোমার যে বইটা সবচেয়ে ভালো লাগে সেটাই পড়ে শোনাই, আশা করি তোমার খুব ভালো লাগবে, আর এই অন্ধকার রাতটাও কেটে যাবে। আমার কথায় রাজি হয়ে গেল রোডেরিক। ও রাজি হতে আমি খুব খুশি হলাম। আমি বইটা পড়তে শুরু করলাম। বইটার নাম ছিল পাগলের কাহিনী। স্যালেন্স দ্য ফ্যানিং বইটার লেখক ছিলেন। আমি জানতাম আমার বন্ধুর এই বইটা খুবই প্রিয়। পড়তে পড়তে কাহিনীর একটা পরিচিত জায়গায় এসে পড়েছি। নায়ক এথেলরেড এক সন্ন্যাসীর বাসস্থানে যাওয়ার জন্য অনুরোধ করে ব্যর্থ হয়ে অবশেষে জোর করে সেখানে ঢুকেছিল। বইতে লেখাটা ঠিক এমন ছিল। খুব তাড়াতাড়ি এথেলরেড দস্তানা লাগানো হাতে দরজার কাঠটা ধরল, তারপর সজোরে টান দিল। সেটাকে ভেঙে একেবারে তছনছ করে দিতে লাগলো। সেই কাঠ ভাঙার শব্দ সারা বন জঙ্গল জুড়ে প্রতিধ্বনিত হতে লাগলো। এই জায়গাটা পড়ে আমি চুপ করে গেলাম। মনে হলো এই বাড়িটার কোন দূরের এক জায়গা থেকে এই রকম ভাঙাচোরা শব্দ ভেসে আসছে। লেখকের বইয়ের বর্ণনার সাথে হুবহু মিলে যাচ্ছে। প্রচন্ড ঝড় বাইরে, তার সাথে জানলার কাঁচের ঝনঝন শব্দ, সব মিলেমিশে একাকার হয়ে গেল। আমি তবু বইটা পড়ে যেতে লাগলাম। এইভাবে এথেলরেড দরজা দিয়ে ভেতরে ঢুকল। সেখানে সন্ন্যাসীকে দেখতে পেল না, তার বদলে দেখল একটা ভয়ঙ্কর ড্রাগন। জিভ আগুনের মতো সকলকে রূপোর তৈরি মেঝেওয়ালা একটা সোনার প্রাসাদকে পাহারা দিচ্ছে, আর ঠিক প্রাসাদের ওপরের দেওয়ালে একটা চকচকে তামার ফলক ঝুলছে এবং তাতে কবিতার ছন্দে লেখা আছে, এখানে একমাত্র বীরেরাই ঢুকতে পারে, আর কোন বীর যদি ড্রাগনকে মেরে ফেলতে পারে তাহলে ফলকটা সে জয় করতে পারবে। এইবার এথেলরেড ক্রুদ্ধ চোখে ড্রাগনটার দিকে তাকালো। ও হাতের গদাটা ওপরে তুলে ড্রাগনটার মাথায় সজোরে আঘাত করল। আঘাতের চোটে ড্রাগনটা বিকট চিৎকার করে মাটিতে মুখ থুপিয়ে পড়ে গেল। ড্রাগনের ভয়ঙ্কর চিৎকার এথেলরেড সহ্য করতে না পেরে দুই হাতে কান দুটো চেপে ধরল। এই ধরনের বিভৎস চিৎকার ও আগে কখনো শোনেনি। শেষে ড্রাগনটা মারা গেল। এতখানি পরে আমাকে হঠাৎ থেমে পড়তে হল। আমি ভীষণ ভাবে অবাক হয়ে গেলাম। শুনতে পেলাম বাড়ির কোন দূরের জায়গা থেকে একটা মৃদু অথচ তীক্ষ্ণ শব্দ কানে ভেসে আসতে লাগলো, আর তার সাথে বিকট একটা চিৎকার। ঠিক গল্পের ড্রাগনের মতো সে চিৎকারটা। এবার আমি সত্যি সত্যি মনে মনে ভয় পেতে আরম্ভ করলাম। আমি জটরিকের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলাম ও কিছু বুঝছে কি না, কোন শব্দ শুনছে কিনা। অবশ্য ওর হাবভাব সে আগের মতোই মনে হচ্ছিল। চেয়ারটায় এমন ভাবে বসেছিল যে আমি ওকে পুরোপুরি দেখতে পাচ্ছিলাম না, কারণ ওর মুখটা দরজার দিকে ফেরানো ছিল। তবুও দেখলাম ওর ঠোঁট দুটো অসম্ভব ভাবে কাঁপছে আর বিড়বিড় করে কি সব যেন বলে চলেছে। মাথাটা একেবারে বুকের কাছে নামিয়ে রেখেছে, চোখ দুটো খোলাই ছিল। ওর দেহে নড়াচড়া দেখে বুঝতে পারলাম রডরিক একদম ঘুমায়নি, জেগেই রয়েছে। কিন্তু ওকে আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছিল। আমি এইসব কিছু লক্ষ্য করে আবার পড়তে শুরু করলাম। এইভাবে অ্যাথেলরেড সেই ড্রাগনটাকে শেষ করে জয়ের আনন্দে উল্লসিত হয়ে উঠল। ওই বিভৎস জন্তুটার মৃতদেহ সরিয়ে নিজের যাবার রাস্তা করে নিল। তারপর প্রাসাদের মধ্যে রূপোর মেঝেতে গেল, ওখানেই ঝুলানো রয়েছে তামার ফলকটা। ও যেই তামার ফলকটা নামাতে গেল, ঠিক তখনই ওটা মেঝেতে পড়ে গেল। তার সাথে প্রচণ্ড একটা ভয়ঙ্কর শব্দ হল। এইখানেও আমাকে থামতে হল। শুনতে পেলাম দূরে কোথাও এমনি একটা তামার ফলক মাটিতে পড়ে একটা বিকট শব্দের সৃষ্টি করল। আমি ভীষণ ভাবে খাপড়ে গেলাম, মুখে কোনো কথা সরছিল না। ভয়ে আতঙ্কে হতবুদ্ধি হয়ে গিয়েছিলাম। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম, কিন্তু আমার বন্ধু রডরিক আসারের কোনো পরিবর্তন দেখলাম না। আমি ছুটে গেলাম ওর চেয়ারটার দিকে। দেখলাম রডরিকের মুখটা পাথরের মতো কঠিন, পলকহীন, চোখ দুটোয় কোনো ভাষা নেই, স্থির হয়ে রয়েছে। ওর সমস্ত শরীরটা একটু কেঁপে উঠল। আমি ওর কাঁধে একটা হাত রাখতেই অসুস্থ দেহে মৃদু হেসে মাতালের মতো জড়ানো গলায় বিড় বিড় করে বলতে লাগল, শুনি আমি শুনেছি, কিন্তু শুধু আজকে নয়, অনেক মিনিট, অনেক ঘন্টা, অনেক দিন ধরে আমি শুনে আসছি, কিন্তু আমি কিছুই করতে পারিনি। আমার সাহসীগুলো এটি আমাকে তুমি ক্ষমা করো। আর শোনো, আমি আমার বোন ম্যাডলিনের কান্না বেশ কিছুদিন শুনেছি, কিন্তু সাহস করে বলতে পারিনি। কিন্তু যখন তুমি পড়তে আরম্ভ করলে, এতের সন্ন্যাসীর দরজা ভেঙে ড্রাগনটাকে মারলো, আর তার সাথে ড্রাগনের আর্তনাদ আর তামার ফলকটার বিকট শব্দ সব মিলে আমাকে স্তব্ধ করে দিল। তাই আমি ওর সিঁড়িতে পায়ের শব্দ শুনতে পাইনি। রডরিক চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল কথাগুলো শেষ করে। দেখে মনে হচ্ছিল ওর প্রাণটা এখনই বেরিয়ে যাবে। ও চিৎকার করে বলতে লাগলো,
তোমাকে আমি বলতে পারি, আমার বোন ম্যাডলিন দরজার বাইরে দাঁড়িয়ে আছে।
সত্যিই আমরা দেখতে পেলাম ম্যাডলিনের দীর্ঘকায় শরীরটা বাইরে দাঁড়িয়ে আছে।
রক্তে মাখা ওর সাদা জামাটা, ধস্তাধস্তির চিহ্ন ওর শীর্ণ দেহের প্রতিটি অংশে। দেখে মনে হচ্ছিল ও কাঁপছে, ছটফট করছে, আর ঠিক দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। হঠাৎ কেঁদে উঠল চাপা কণ্ঠে। তারপর সোজাও ঘরের মধ্যে ঢুকে রোটরিকের উপর ঝাঁপিয়ে পড়ল, আর রোটরিক চেয়ার ছেড়ে ছিটকে গিয়ে পড়ল মেঝের উপর। আমি বুঝলাম রোটরিক শেষ নিঃশ্বাস ছেড়ে পরলোকে পা বাড়াল। তখনও প্রচণ্ড ঝড়ের তাণ্ডব নৃত্য চলছে বাইরে। ঝড়ের বেগে বাড়ির বাইরে বেরিয়ে এলাম আমি। এই ঘটনার পর আমি ভয়ে আতঙ্কে ছুটতে লাগলাম। আমি ছুটছিলাম উদ্ভ্রান্তের মতো। এইবার নিজেকে অনুভব করতে পারলাম, কোথায় যেন আলো চলে উঠল হঠাৎ। আমি রোডরিকের ভূতের বিশাল বাড়িটাকে দেখতে লাগলাম অবাক বিস্ময়ে। দেখতে পেলাম বাড়িটার ফাটলগুলো। হঠাৎ মনে হল ফাটলগুলো ক্রমশ বড় হতে আরম্ভ করেছে, আর কোথা থেকে একটা ঘূর্ণিঝড় দৈত্যের মতো বাড়িটার উপর এসে ঝাঁপিয়ে পড়ল। তার সাথে গোটা বাড়িটাই ধসে পড়ল, দেওয়ালগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। অসংখ্য জল তরঙ্গ বাজার মতো আমার মনে ভেসে এলো একটা বিরাট জল কোলাহল। আমি দাঁড়িয়েছিলাম তখন সেই কালচে সরু খালটার সামনে। আমি অবাক বিস্ময়ে দেখতে লাগলাম খালের জলের মধ্যে কেমন করে তলিয়ে যাচ্ছে রোডেরিক আসারের ভুতুরে বাড়িটা।
শুনলেন এডগার অ্যালান পোর গল্প ভুতুরে বাড়ি।
শুনছেন রেডিও 48 FM ভুত এফএম হরর ক্লাবে। এই মুহূর্তে শুনছেন কাকে, আমি সৃষ্টি আছি আপনার সাথে। যেরকম ছিলাম 11টা থেকে, এবং আমার সাথে এই সময়টাতে স্টুডিওতে আমার ঠিক পাশের চেয়ারে বসে আছেন রাসেল ভাই। হ্যালো রাসেল ভাই।
হ্যালো সৃষ্টি, কি অবস্থা, কেমন আছো, কেমন যাচ্ছে রমজান মাস?
হ্যাঁ, খুবই ভালো যাচ্ছে, ডিসিপ্লিনের ভিতর দিয়ে লাইফ যাচ্ছে। এবং প্রথমবারের মতো ভূত এফএম এর বেডে আমার ভয়েস প্রথমবারের মতো, মানে আমি কথা শুরু করলাম।
আমি শুনছিলাম যে অনেকে মানে ফেসবুকের মেসেজও তুমি পড়তে পারছিল না, মানে অনেকে অনেক কমেন্ট করছে এবং অনেকেই আজকে তোমার এই ভূত এফএম হরর ক্লাব নিয়ে অনেক পজিটিভ কথা বলছে, অনেকের ভয় লাগছে। আমি শুনছিলাম কমেন্টগুলো স্পেশালি। তারপরে তুমি একটা ঘটনা পড়লে, যে গল্পটা পড়লে, ওই গল্পটা আমি বললাম যে অনেক ভালো লাগলো। এখন যেটা গেল লম্বা একটা স্টোরি, এবং এই স্টোরি শুনতে আমি শিওর যে কেউ মানে এতটুকু সময়ের জন্য কারো মনোযোগ নষ্ট হয়নি আর কি। তো সবকিছু মিলিয়ে ইটস গোয়িং গুড, অ্যান্ড আই হোপ যে বাকিটা সময় অনেক ভালো যাবে। তো সৃষ্টি, কি অবস্থা আমাদের ফেসবুকে, কি এখন আমরা কিছু পড়তে করতে পারবো
ফেসবুকের জন্য? আমার মনে হয় আমরা আরেকটু সময় নেই, তার আগে হচ্ছে যে কথাগুলো বলছিলেন যে আসলে যে স্টোরিগুলো, যে লাস্ট উইকে সত্যজিৎ রায়ের গল্পটা পড়ার পর মানে অনাথ বাবুর ভয়, সেই স্টোরিটার পর কিন্তু বেশ ভালো একটা রেসপন্স পেয়েছি। এবং আজকেও আমার এরকম একটা টার্গেট ছিল, যেটা আপনার কাছ থেকেই দেখা, যে আপনি যেটা বলেন যে সবসময় আগেরটার থেকে পরেরটা যেন আরো এগিয়ে যেতে বেটার হয়। তো সেই জায়গা থেকে জানি না যে বেটার স্টোরি কিনা, বাট তারপরও ওই জায়গাটাও তো ধরে রাখার জন্য আজকে এরকম একজন রাইটারের স্টোরি সিলেক্ট করা হয়েছে। এবং সেজন্য এখনো পর্যন্ত আমার ধারণা যে যারা লিসেনার যারা আছেন বেশ ভালোভাবে তারা বিষয়টাকে ওয়েলকাম করেছেন, এবং স্টোরিগুলোর সাথে আস্তে আস্তে তারা খুব মানে হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছেন।
এবং অ্যালান পোর স্টোরি সবসময় কিন্তু সবাই খুব বেশি পছন্দ করেন, তো আমরা সেটা চেষ্টা করছি। অ্যালান পোর কোন একটা দিন পারলে আমরা কিছু কবিতাও,
হ্যাঁ, এবং আজকেও আমরা ফুর্তি
শুনলাম যে তুমি শুনলাম যে আজকে আমরা বাঁশি পড়লাম, বাঁশির কিছু অংশ,
হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের ওই যে শিয়ালদা স্টেশনের কথা চলে আসলো,
সেটাই, এবং সেই শিয়ালদা স্টেশনে যাই ইঞ্জিনের ধস ধস বাসির আওয়াজ।
হ্যাঁ,
তো যাই হোক, সবকিছু মিলিয়ে অনেক ভালো যাচ্ছে আজকের এপিসোডটি, এবং আশা করছি যে আপনাদের অনেক বেশি ভালো লাগছে। এবং এখন যেটা করব, ঝটপট ফেসবুকের পাতা খুলতে খুলতেই আমরা যেটা করবো সেটা একটু ভূত আসামের আপডেট নিয়ে নিবো। কালকে ভূত আসামের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে যে কালকে আমাদের একজন এমন একজন আপনাদের ঘটনা শোনাতে আসবেন যিনি আপনাদের সবার প্রিয়, তিনি হচ্ছেন আসলান ভাই, এবং তার সাথে আরো কিছু অতিথি আসবেন যারা নতুন, এবং তারাও আসছেন বিভিন্ন জায়গা থেকে। এবং খুব ভালো লাগে যখন ঢাকার বাইরে থেকে কেউ আসেন, যেমন লাস্ট এপিসোডে আমাদের ঢাকার বাইরে থেকে অতিথি এসেছিলেন, এবং আমার কাছে খুব মানে আমি সবার কাছে খুব ঋণী যারা প্রচুর ঘটনা পাঠাচ্ছেন। এবং আমি যখন বলেছিলাম যে আপনাদের স্টুডিওতে আরো বেশি আসা দরকার, তখন আপনার স্টুডিওতে আসছেন। তো আগামীকাল আমরা এটা তো করবই, সেই সাথে একটা চমৎকার অডিও ক্লিপ যেটি রেডি করতে পারি, তাহলে ডেফিনেটলি সেই অডিও ক্লিপটিও আপনাদের শুনিয়ে দিব। আমার কাছে ইমেইল রয়েছে, যে ইমেইল আমি পড়তে চাই, সেই ইমেইলটাও আশা করছি আগামীকাল আপনাদের শুনিয়ে দিব। সবকিছু মিলিয়ে আগামীকালের এপিসোডটা এই মাসের এপিসোডের মধ্যে সবচেয়ে ভালো এপিসোড হবে বলে আমার ধারণা, সুতরাং কোনোভাবেই মিস করা যাবে না।
আমি কিন্তু ফেসবুকের পাতা একবার রিফ্রেশ দিয়ে ফেলেছি, অনেকগুলো কমেন্ট চলে এসেছে আমার মনে, এগুলো তো পড়ে তারপর একটা রিফ্রেশ দিই। আমাদের সাথে যারা আছেন, যে আশিকুর হক সিয়াম লিখেছেন, অলওয়েজ ভূত এফএম এন্ড হরর ক্লাবের সাথে থাকবো। একজন খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন করেছে রাসেল ভাই, সেটা হচ্ছে যে আপনার অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য কতটুকু পড়ালেখা করতে হবে?
আমাদের কোনো অ্যাসিস্ট্যান্ট লাগে না, আমরা সবাই হচ্ছে একসাথে কাজ করি, আমাদের এখানে কোনো অ্যাসিস্ট্যান্ট নাই, এবং আমরা সবাই ভূত এফএম এর যারা আছেন তারা ম্যাক্সিমাম যারা এখানে ঘটনা শোনাতে আসেন আপনাদেরকে, তারা আমার চাইতে বেশি জানেন না। আমি শুধুমাত্র তাদেরকে পরিচয় করিয়ে দিই, আমি শুধুমাত্র তাদের সাথে আপনাদের কমিউনিকেশনটা যদি দরকার কমিউনিকেট করিয়ে দিই, বাট ইন্ট্রোডিউস করিয়ে দিই বলতে গেলে, বাকিরা তারাই করেন, এবং তারা সবসময় আমি বিশ্বাস করি আমার চাইতে অনেক বেশি ভালো জানেন। আমি শুধুমাত্র বলি যে আপনার নাম এবং কোথা থেকে এসেছেন, এটা বলে আপনার ঘটনা শুরু করেন, কোনো মানে কোনো কমপ্লিকেটেড সিচুয়েশন হলেও আমি তাদের কাছে হেল্প নেই এবং জিজ্ঞেস করি যে আচ্ছা বলুন তো এটার মানে কি এটাকে। সো দে নো বেটার দ্যান মি, সো আমার কোনো সময় কোনো অ্যাসিস্ট্যান্ট দরকার হয়নি এবং অ্যাসিস্ট্যান্ট দরকার হবে বলে মনেও হয় না, আমি বলতে পারি সবাই অ্যাসিস্ট্যান্ট।
তো প্রশ্নটি করেছিলেন ইফতিখার আহমেদ, আছেন মেহেদী হাসান সানি, রাসেল ভাই কেমন আছেন?
ভালো দয়ে
আমাদের সাথে আরো আছেন আশিকুল হক সিয়াম, তার কথা আগে বলেছি। মেহেদী আব্বাস লিখেছেন যে আমি এই ঈদে ঘটনা পাঠাতে চাই।
ঈদের যে ঘটনা পাঠাবেন সেই ঘটনাটা খুব দ্রুত পাঠাতে হবে, কারণ এটা কিন্তু চাঁদ রাতে, অর্থাৎ ঈদের আগের দিন স্পেশাল এপিসোডটা, এটা শুক্রবারও হয়ে যেতে পারে, আবার শনিবার হলে পরপর দুটো এপিসোড পাচ্ছেন আপনি। সো যদি আপনি ঘটনা পাঠাতে চান সেটা কাল পরশুর মধ্যে কিন্তু পাঠিয়ে ফেলতে হবে, কারণ এইটা মনে হয় চাঁদ রাতের আগে, এমন হতে পারে কালকেই মানে আজকে যেটা এটা হচ্ছে লাস্ট ফ্রাইডে বিফোর ঈদ মানে এটা চাঁদ রাত, সো আবার এরকম হতে পারে শনিবারেও চাঁদ রাত হতে পারে। সো আমার যেটা মনে হয় যে আপনি যদি ঘটনা পাঠাতে চান তাহলে রবিবারের মধ্যে পাঠিয়ে ফেলুন, আর না হলে আপত্তি নাই, তারপরেও ঈদের রেস্ট থাকতে থাকতে আমাদের যে এপিসোডটা আসবে, অর্থাৎ ঈদের পরের যে শুক্রবার, সেই শুক্রবারে আপনার ঘটনা পড়ে ফেলবো, প্রবলেম নেই, একেবারেই প্রবলেম নেই।
মানে আমরা ঈদ শেষ হয়ে মানে ঈদের পরপরও আমরা ঈদের আমেজটা ধরে রেখে স্পেশাল যে এপিসোডগুলো সেগুলো থাকবে,
অনেক তো ঈদ অনেকদিন থাকে।
এক্স্যাক্টলি, এবং আমার যেটা মনে হচ্ছে আসলে এই ঈদ নিয়ে ভূত এফএম এর লিসনারদের ভেতর যে আগ্রহ এবং যে পরিমাণ মেইল এবং ঘটনা আসছে, তাতে করে আসলে বেশ কয়েকটা এপিসোড বোধহয় চালিয়ে দেওয়া সম্ভব
ইনশাল্লাহ, ইনশাল্লাহ, এবং আমরা সেটা করব। আর সেই সাথে ভালো ঘটনা আমরা বেছে 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 বের করছি আপনাদের জন্য, এবং ঈদ আসলে সবাই বেশ উৎসাহী হয়ে যান রোজার মাসে, যদিও আমি বিশ্বাস করি যে সারাদিন রোজা রাখার পরে ভূত এফএম শোনাটা একটু কষ্টকর হয়ে যায়, তারপরেও যে আপনারা সাথে আছেন এই জন্য আপনাদেরকে স্যালুট জানাই।
এবং আমার মনে হচ্ছে নতুন একজন লিসনার পাওয়া গেছে ভূত এফএম এর, মানে তিনি লিখেছেন যে আই এম লিসনিং টু ভূত এফএম, যদি এই মুহূর্তে আপনি শুনছেন হরর ক্লাব, কিন্তু আজ থেকে রেগুলার হয়ে যাবেন তিনি।
ওয়াও, কালকে পেয়ে যাচ্ছি আপনাকে, রাত 11:59 আপনিও চলে আসবেন আর সবার সাথে।
আমাদের সাথে আছেন রেশাদ খান, লিখেছেন যে আচ্ছা লিখেছেন যে ভাইয়া কেন স্টোরি সিলেক্ট করেননি, তার
আমি স্টোরি পাঠিয়েছেন। আচ্ছা সত্যি কথা বলতে কি, যদি আপনি কে স্টোরি পাঠান সেই স্টোরিটা আমি বুঝলাম যে খুবই সুন্দর হয় কি, যে আমরা তো একটা এপিসোডে আমরা পাঁচটা ধরেন যে স্টোরি রাখলাম বা ছয়টা বা সাতটা বা ধরেন কোনো কোনো এপিসোড আটটাও হয়ে যায়, তো
এই আটটা এপিসোড, আটটা ঘটনা যদি আপনার ঘটনার চাইতে মানে বেশি ভালো হয়ে যায়, বা আপনি যদি নাইনথ মানে নয় নাম্বারে চলে আসেন কোনোভাবে সামহাও, তাহলে আপনার ঘটনাটা বাদ পড়ে যায়। এটাই তার মানে এই না যে আপনার ঘটনাটা খারাপ বলতে পারেন, এই জন্য এটা যে আপনার চাইতে ভালো ঘটনা হয়তো কেউ পাঠিয়েছেন বলে তাদের ঘটনাগুলো পড়া হচ্ছে, আর কিচ্ছু না। আপনি এটার জন্য কি করবেন, এটার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে এর চাইতে যে ঘটনাটা পাঠিয়েছেন তার যেটা একটা বেটার ঘটনা, বেটার একটা স্টোরি আমাদের পাঠিয়ে দিন, এবং ডেফিনেটলি ইট উইল বি সিলেক্টেড।
আমাদের সাথে আছেন সাজ্জাদ হোসেন শান্ত, লিখেছেন রাসেল ভাই কেমন আছেন, আর সৃষ্টি ভাই স্টোরিটা অনেক ভালো লেগেছে, লং টাইম ধরে স্টোরি শোনা ভালোই লাগে,
সবসময় ভালো লাগে।
এবং এই বিষয়টাও আমার কাছেও মানে আমি যখন পড়ি তখন আমার কাছেও মনে হয় যে যখন লং টাইম ধরে একটা স্টোরি পড়া হয় মানে একটা এনভায়রনমেন্ট টোটাল ক্রিয়েট করা হয়, তারপর আস্তে আস্তে গল্পটা আগায়, মানে একটা অডিও ফিল্ম টাইপের একটা, জানি না এটা অনেক বড় ব্যাপার, বাট তারপর ওইরকম
ওইরকম একটা ব্যাপার আসে। তো যাই হোক, আর একটা আমন্ত্রণ দিয়ে রাখি ভূতেশ্রম হরর ক্লাবের মধ্যে, সেটা হচ্ছে যে ঈদে ফুর্তিতে দারুণ দারুণ সব আয়োজন থাকছে এবং দারুণ দারুণ সব চমক থাকছে আপনাদের সবার জন্য। অবশ্যই অবশ্যই সেটার জন্য প্রস্তুত থাকুন। আজকের মতো যেটা করবো সেটা হচ্ছে এখনই বিদায় নিব আমি, এবং কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনে থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন। টাটা। বেশ একটা লম্বা ব্রেকের পর আবার ফিরে আসলাম পুত্রের হরর ক্লাবে, এবং আমাদের সাথে এখনো পর্যন্ত আছে আমাদের আজকে হরর ক্লাবের মেম্বার যারা রূপ, স্বাক্ষর এবং সজীব। তো রূপ, স্বাক্ষর, সজীব কেমন লাগছে এপিসোড এখন পর্যন্ত সোফার?
ভাই মোটামুটি ভয় ভয় লাগতেছে।
ভয় ভয় লাগছে?
জি ভাই, একটু আগে ভয় পাচ্ছিলাম না, কিন্তু এখন স্টোরি গুলা শুনে আসলে ভয় অনুভূত হচ্ছে।
আচ্ছা, মানে ওই বাইনারি নাম্বার সিস্টেমে যেরকম শুধুমাত্র জিরো আর ওয়ান থাকে, মানে রূপের আবেগের জায়গাটা বোধ হয় হরর ক্লাব নিয়ে শুধু একটা আইডার ভয় পাচ্ছি না পাচ্ছি না।
জি ভাই অনেক।
ওকে, তো আবারও জানিয়ে দিচ্ছি আপনারা যারা ভূত এফএম হরর ক্লাবে আপনাদের ক্লাবের ডিটেলস বা আপনাদের ক্লাব নিয়ে জয়েন করতে চান, স্টুডিওতে আসতে চান, কিংবা আপনাদের স্টোরি পাঠাতে চান, তারা সেটা করতে হবে সেটা রূপ এবার কি বলা যাবে?
হ্যাঁ ভাই, তারা মেল করবেন ভূত এফএম এট দ্য রেট অফ রেডিও ফুটি ডট এফ এম।
ও সুপার, একশো তো একশো। যাই হোক, ঠিক তাই, আপনি মেল করবেন ভূত এফএম এট দ্য রেট রেডিও ফুটি ডট এফ এম, এই ঠিকানায় মেল করবে, এবং সাবজেক্ট ফিল্ডে লিখতে হবে হরর,
হরর ক্লাব।
আচ্ছা, ওকে। তো যাই হোক রূপ, এই জায়গাটা একটু তাহলে প্রিপারেশন নিতে হবে।
জি ভাই, আর একটু ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য।
ওকে ঠিক আছে। তো হরর ক্লাবের যে মেম্বাররা আছে আজকে আমাদের সাথে, সজীব, সজীবের সাথে কথা ছিল যে এক্সোরসিজম নিয়ে, সজীবের কিছু ধারণা আছে নাকি?
ধারণা না, হ্যাঁ কনসেপ্ট।
কনসেপ্টটা কি একটু আমাদের সাথে শেয়ার করা যায়?
আমার একটা ফ্রেন্ড আছে, ও লিখন, ও হচ্ছে লাইক অ্যানথ্রোপোলজির উপর পড়াশোনা করছে। ওদের লাস্ট সেমিস্টার ওদের একটা টপিক কি ছিল লাইক জিনের উপর রিসার্চ।
আচ্ছা, ও খুবই ইন্টারেস্টিং।
হ্যাঁ, এন্ড ও আমাকে লাইক খুব মানে কি বলে ডিটেইল আমাকে বলছিল জিনিসটা এরকম যে জিন বাংলাদেশের প্রেক্ষিতে এটাকে ওরা যে স্টাডি করেছিল, এন্ড স্টাডির ব্যাপারটা ওদের স্টাডির মেইন থিমটা ছিল এটা যে একটা জিন এন্ড একটা মেল এন্ড একজন ফিমেল কিভাবে একটা জিনকে ইন্টারাকশন করে, হ্যাঁ ইন্টারাকশন, তাদের ভিতর কন্ট্রোল এন্ড এভরিথিং কিভাবে হয়, এন্ড যেই দুজন মহিলার উপর ওরা জিনিসটা স্টাডি করছে তারা দুজনই খুব বেশি ফেমাস এই জিনিসটার জন্য, দুজনেই সিলেটের লোকেশনে, সিলেট লোকেশনে। আর তাদের ব্যাপারটা এমন ছিল, একজনের নাম মেবি আমেনা অর সামথিং লাইক দ্যাট, আর আরেকজনের নামটা আমার মনে নেই। স্টাডিটা এমন ছিল যে
স্টাডির উপর ডিসিশন গুলো কি রকম ছিল,
ডিসিশনটা এমন ছিল যে একটা জিনকে একটা মেল, আই মিন একটা মানুষ, ছেলে মানুষ তাকে কল করতে পারে, ইভেন তাকে কন্ট্রোলও করতে পারে, বাট একটা মেয়ে কল করতে পারলেও তাকে কন্ট্রোল অথবা তাকে মেইনটেইন করার যে ব্যাপারটা সেটার থেকে পিছিয়ে, আই মিন পারে না।
আচ্ছা, মানে এই ক্যাপাবিলিটিটা,
হ্যাঁ ক্যাপাবিলিটিটা মেয়েটার মধ্যে নেই, এটা উমেন যে এক্সোরসিজম করে তার মধ্যে নাই।
আচ্ছা, তো সেই জন্য কি এক্সোরসিস্ট যারা তারা ম্যাক্সিমাম টাইমে মেল হয়?
ইনফরমেশন কালেক্ট করে দেবে এবং আমরা সবসময় বলি যে ভূত কিংবা অর্থতুরে কোনো কিছুর মানে প্রচার আমাদের কখনোই উদ্দেশ্য না। আমরা জাস্ট যেটা করি যে আবহমান কাল ধরে যে ঘটনাগুলো ঘটে আসছে যেগুলো আমাদের কিছুটা কালচারের সাথেও মিশে গেছে, মানে আমাদের লোকজ গল্পগুলো তো অবশ্যই আমাদের কালচারের সাথে অতপ্রতভাবে মিশে যাচ্ছে, তো সেই স্টোরিগুলো কালেক্ট করা এবং সেই সাথে সাথে এই সাবজেক্টগুলোর উপর বা এই বিষয়গুলোর উপর যে স্টাডিগুলো হয়, রিসার্চ গুলো হয়, ইনভেস্টিগেশন গুলো হয়, সেগুলো যদি নিয়ে আসা যায় সেগুলো নিয়ে আসা। তো এই হরর ক্লাব গুলো এবং আপনারা যারা হরর ক্লাব গঠন করে আপনারা এই ফুটেফেম হরর ক্লাবের সাথে যারা আছেন আপনাদের হাতেই আসলে সবকিছু আমরা ছেড়ে দিই, আপনারা যা নিয়ে আসবেন বা আপনারা যা আমাদের সাথে শেয়ার করতে চান সেইগুলোই আসলে আমরা হরর ক্লাবে মানে কি বলা যায় স্টুডিও থেকে সেগুলো আমরা প্রচার করি। সো সেই আপনাদের যে কোনো কথা এবং এই ধরনের কোনো রিসার্চ বা স্টাডি থাকলে, ইনভেস্টিগেশন, কোনো রিপোর্ট থাকলে যে কোনো কিছু আমাদের সাথে শেয়ার করতে পারেন। আবারও রূপ বলে দাও তো মেইল করার জন্য।
মেইল করবেন রেডিও ফুটে এট দ্য রেট অফ ফুট এফএম
জানি আপনার যা শুনছেন তারা একবার দুবার শুনলে মনে থাকবে রূপের জন্য স্টুডিওর ভেতরে নার্ভাসনেসটা বোধ একটু বেশি কাজ করছে। হোয়াটএভার, আমরা আজকে আরো বেশ কয়েকটা সেগমেন্ট আমাদের এখনো বাকি আছে, তো বলেছিলাম যদি সময় থাকে তাহলে একটা স্টোরি বেশি পড়বো, তো আমার মনে হয় এখন একটা স্টোরি পড়া যায় নাকি?
হ্যাঁ ভাই পড়া যায় ভাই।
ওকে, তো এখন আমরা আরেকটা স্টোরি পড়ি তাহলে। এই উইকে আমাদের কাছে যে মেইলগুলো এসেছে সেই মেইলগুলো থেকে আরেকটা স্টোরি এখন আপনাদের শোনাবো এবং এই স্টোরিটা মানে ঘটনা আকার ঘটনাই হয়তো বা মানে থাকে না যে ওই যে গ্রামের বা আমাদের সেই লোকজ সংস্কৃতিতে যে কথাগুলো বলছিলাম যে কিছু ঘটনা মানে অতপ্রতভাবে জড়িয়ে যায় বা শোনা যায় যে হ্যাঁ অমুক জায়গায় অমুক ঘটনাটা ঘটেছিল, এরকম হয়েছিল, ওরকম হয়েছিল। তো এরকমই একটা ঘটনা যেটা অনেক অনেক বছর আগে হয়েছিল কোনো একটা গ্রামে এবং সেই ঘটনাটা আমাদেরকে গল্প আকারে পাঠিয়েছেন সজল, তার বাসা যশোর জেলার বাঘারপাড়ায়। তো তিনি তার মামার কাছ থেকে শুনেছিলেন এবং সেটা তিনি আমাদেরকে লিখে পাঠিয়েছেন, তার মামার সেই ঘটনাটা মানে যে সেই স্টোরিটা আর কি এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে, মন থেকে ভয় আর কুসংস্কার দূর হবার উপযুক্ত সময়, এমন সময় মনে জেঁকে বসে নতুন ধরনের ভয়। আমাদের গ্রামটি ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম এবং এটি পূর্ব পশ্চিম একটু বেশি লম্বা। হঠাৎ করে গ্রামের পূর্ব দিকে কলেরার প্রকোপ শুরু হয়। বিগত 25 বছরে গ্রামে কলেরা ছিল না, 7 দিনের ভেতরে পূর্ব পাশের 5 জন মারা যায়। অনেক সতর্কতামূলক ব্যবস্থা নেবার পরেও পূর্ব পাশের প্রতিটি বাড়ির কেউ না কেউ আক্রান্ত হতেই থাকল। রোগটি ধীরে ধীরে পশ্চিম পাড়ার দিকে আসতে লাগলো, আমাদের বাড়িও পশ্চিম পাড়ায়। তখন পশ্চিম পাড়ার মাতব্বরেরা মিলে সিদ্ধান্ত নিল যে কবিরাজ এনে রাশ দেবার ব্যবস্থা করতে হবে। যথারীতি কবিরাজ আনা হল কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তখন আমাদের গ্রামের এক পুরাতন কবিরাজ যে কিনা অনেকদিন হল ফরিদপুর চলে গিয়েছেন তাকে নিয়ে আসা হল। সে এসে ঘোষণা দিল যে রাত 11টার পর কেউ বাড়ির বাহিরে যেন না যায়। রাত 10টার দিকেই পাড়ার প্রতিটি মসজিদে ঘোষণা করে দেওয়া হল সবাই যেন ঘরে ফিরে যায়। আসলে ঘোষণা দেবার প্রয়োজনই ছিল না, কারণ সবাই এতটা ভীত ছিল যে সন্ধ্যার পর বাড়ির সব কাজ সেরে সবাই ঘরে চলে যেত আর চারদিকে নেমে আসত এক অদ্ভুত নীরবতা। এমনকি সন্ধ্যার পর গ্রামের দোকানগুলো খোলা থাকত না, এশার জামাতেও লোক হতো অনেক কম, বাবা মা আমাদেরকে বের হতে দিতেন না। তারপরও আমরা মাঝে মাঝে লুকিয়ে বের হতাম, দেখতাম কবিরাজ তার সাঙ্গপাঙ্গ সহ মশাল জ্বালিয়ে ধূপের ধোঁয়া উড়িয়ে পাড়ার এ মাথা ও মাথা দৌড়োদৌড়ি করত আর এক অপার্থিব সুরে
অদ্ভুত সব মন্ত্র উচ্চারণ করত। পরিবেশটা এতটাই অদ্ভুত আর ভয়াবহ ছিল যে ভাবলে এখনো ভয় লাগে। কবিরাজ একদিন এক এক দিন এক এক মহল্লা বন্ধ করতেন, যাতে ওই পাড়ায় কলেরা বা ওলা বিবি ঢুকতে না পারে। এভাবে পাড়ার প্রায় সবগুলো মহল্লা বন্ধ করা হলো। এরই মাঝে এক রাতে আমার মা শুনতে পান কে যেন আমাদের বাড়ির গেটের উপাশের রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে। মা ভাবল কোনো মহিলা বোধহয় সমস্যায় পড়ে কাঁদছে। আসলে মা তখন পরোপকারের নেশার রাশের কথায় ভুলিয়ে গিয়েছিলেন। মা ঘর হতে বের হয়ে যতই গেটের দিকে যাচ্ছিলেন ততই একটা পচা গন্ধ পাচ্ছিলেন। মা যখন গেটের পাশে দাঁড়ান তখন গেটের ফাঁক দিয়ে দেখেন রাস্তার পাশে একজন বিশাল আকার মহিলা দাঁড়িয়ে আছে। তার উচ্চতা প্রায় 7 ফুটের মতো এবং তার কান থেকেই মনে হচ্ছে সে গন্ধটা আসছিল। মহিলার ভয়ঙ্কর চেহারা দেখে মা কিছুটা পিছিয়ে আসেন। মহিলাটি ইনিয়ে বিনিয়ে কাঁদছিল আর বলছিল তোরা আমাকে থাকতে দিলি না, এই গ্রাম আমার ভালো লাগছিল, আমার আরো লাশ দরকার ছিল। তারপর সেই কান্না, এমন সময় মার রাশের কথা মনে পড়ে যায় আর প্রচন্ড ভয় পেয়ে মা ঘরে চলে আসেন। ঘটনাটা এখানেই শেষ না। মা একটি গ্রাম্য সমিতির প্রধান, পরদিন সকালে কিস্তি দিতে এসে এক প্রতিবেশী যিনি নৌকায় কাজ করেন তিনি বলছিলেন কাল রাতে একটা ভয়ের ব্যাপার ঘটেছিল। মা জিজ্ঞেস করল কি ঘটনা, তখন তিনি বললেন কাল রাতে ক্ষেত থেকে আসার সময় 2 গ্রাম আগে তাদের নৌকোর তেল ফুরিয়ে যায়, তাই 13 জন লেবারের 9 জনই পাশের গ্রামে নেমে যায়। তিনি যেহেতু নৌকোর মালিক তাই তিনি সহ আরো 3 জন মিলে লগি মেরে নৌকাটা বাড়ির দিকে নিয়ে আসছিলেন। এমন সময় তারা দেখেন কে যেন গ্রামের শেষ মাথায় নদীর পাড়ে বসে আছে আর তাদের কি ডাকছে। তারা ভাবল কোনো মহিলা হয়তো বিপদে পড়েছে, তাই সাহায্য করার জন্য তাদের নৌকো পাড়ে ভিড়ান। এমন সময় তাদের নাকে একটা পচা গন্ধ আসতে থাকে। তারা মনে করে পাশে কোনো মরা জীবজন্তু নদীতে ভেসে আসছে, এটা তারই গন্ধ, তাই তারা গন্ধটা খুব বেশি পাত্তা দিলেন না। মহিলাটি বলল যে তারা যদি তাকে নদীর ওপারে দিয়ে আসে তবে ভালো হয়। তারা মহিলাকে নৌকায় উঠতে বলল। নৌকা যখন মাঝ নদীতে তখন দুর্গন্ধটা প্রকট আকার ধারণ করে। তারা বুঝতে পারে গন্ধ মহিলার কা থেকেই আসছে। তারপরও তারা যখন মহিলার দিকে তাকায় তখন মহিলা বলে কেউ আমার দিকে তাকাবি না, তাকালে ক্ষতি করে দেব, তাই ভয়ে ভয়ে তারা মাথা নিচু করে ফেলে। ওপারে নামিয়ে দেবার পর মহিলা বলে তোরা আমার উপকার করেছিস, তাই তোদের ক্ষতি করলাম না, এটা বলেই মহিলা হাঁটতে থাকে। এর পর থেকে গ্রামের আর কেউ কলেরা আক্রান্ত হয়নি। গল্পের শেষে বলা হয়েছিল যে ঘটনার 4 দিন পর সে কবিরাজ মারা যান। এরকম অনেক ঘটনা আমাদের গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং একটা সময় সেই ওলা বিবি ওলা ওঠা অনেক ধরনের নামে অনেক ধরনের আতঙ্কের নাম প্রচলিত ছিল এবং অনেক রোগের কারণ হিসেবে তাদের কি ধরে নেওয়া হতো। আস্তে আস্তে সেই কুসংস্কার চারপাশ থেকে উঠে গিয়েছে, আমরা সেই রোগগুলো থেকে অনেকাংশে মুক্তি পেয়েছি। আবার অনেক রোগ নতুন করে ঢুকেছে, সেগুলো অনেক কিছু হয়তো মনুষ্য সৃষ্ট ভাইরাস থেকে কিংবা যে কোনো কারণে হোক না কেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার প্রপার জায়গা হয়তো হরর ক্লাব নয়। তো যাই হোক না কেন, কুসংস্কার যেন আমাদেরকে আঁকড়ে না ধরে সেই ইচ্ছা এবং সেই চেষ্টা সবসময় থাকা উচিত এবং আছে এবং সেই কামনা আমাদের সবসময়। আমরা এখন একটা ছোট ব্রেকে যাব এবং ব্রেকের পর আমরা শুনবো আমাদের আনসেন্সার্ড স্টোরি অফ দ্য উইক। এবং আনসেন্সার্ড স্টোরি অফ দ্য উইকে যাবার আগে আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের কথা জানিয়ে দিতে পারেন আমাদেরকে কেমন লাগছে আজকের ভূত এফএম হরর ক্লাব, কেমন লাগছে আজকের গল্পগুলো। সবকিছু আমাদেরকে জানানোর ঠিকানাটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে গিয়ে
facebook.com/radiofurti এই ঠিকানায় গিয়ে ভূত এফএম হরর ক্লাবের যে পোস্ট রয়েছে সে পোস্টে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার কথাগুলো। আমরা এখন একটা গানে যাব, গান থেকে ফিরে এসে আনসেন্সর্ড স্টোরি অব দ্য উইক শুনবো, তারপর আবার ফিরে আসছি, ততক্ষণ আপনার কথাগুলো শোনার অপেক্ষায় থাকলাম। শুনতে থাকুন রেডিও ফুর্তি, 88.5 এন্ড 240।
আনসেন্সর্ড স্টোরি অব দ্য উইক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি যশোর ষষ্ঠীতলা থেকে বলছি। আমি অষ্টম শ্রেণীর একজন ছাত্র, সংযত কারণে আমি আমার নামটি গোপন রাখছি। এই ঘটনাটি আমার ঘটনাটি হলো আমার নানির কাছ থেকে শোনা। ঘটনাটি এমন একজন ভ্যানওয়ালার যে সাধারণত রাত্রেই ভ্যান চালাত। তা আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। একদিন প্রতিদিনের মতন সে রাত্রে ভ্যান চালানোর পরে বাড়ির দিকে ফিরছে। যখন বাড়ির দিকে ফিরবে, বাড়িতে ফিরার প্রায় 10-20 মিনিট দূরত্বে দুইজন লোক একটি লাশ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখল। তা সে দুজন ব্যক্তি একজন হাত তুলে দেখালেন যে আমরা যাব কোথাও। তা সে প্রতিদিনের মতন যাত্রী ভেবেই সে তাদের কাছে গেল। কিন্তু সে যাত্রী বলল, আমি এই পাশের গ্রামে যাব এই লাশটি নিয়ে, তা তোমাকে যেতে হবে। তা বেহনালা বলল, আমি আপনাদেরকে নিয়ে যাব কিন্তু ভাড়া কিন্তু বেশি হবে। তা ওই দুজন ব্যক্তি জিজ্ঞেস করলেন, কত ভাড়া? কাছে 300 টাকা। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে, তুমি পিছনে তাকাতে পারবে না। তা বেহনালা বললেন, ঠিক আছে। তা বেহনালা কিছু না মনে করেই বললেন, ঠিক আছে। তা বেহনালা চালাতে তিনি কেমন মনে একটা ধাক্কা দিল যে কি হলো, পিছনে কোনো শব্দ নেই, কথাবার্তা তো বলবে। তা তার কৌতূহলবশত সে পিছনে তাকাইছে। পিছনে তাকানোর পরে দেখে কি, যে দুই ব্যক্তি ছিল সেই দুই ব্যক্তি ওই লাশটাকে ফেড়ে খাচ্ছে। সে দেখে ভ্যানওয়ালা একেবারে হতভম্ব হয়ে সে ভ্যান রেখে দৌড় দিছে। এখন ওই পিছনে যে দুই ব্যক্তি ছিল সেই দুই ব্যক্তি ওদের তাড়া করতেছে। তা ভ্যানওয়ালা একটা যাচ্ছিল, তো বাড়ির দিকেই দৌড়ছিল। সে দেখে একটা কবর, সামনে একটা কবর পড়ে, সে কবর পার হয়ে যাচ্ছে, দেখে কি সামনে একজন লোক আসতেছে, ভালো জুব্বা টুব্বা পড়া। সে দেখে তার কাকা, কিন্তু তো জানে ওর কাকা মারা গেছে। তা দেখে কি সেই ব্যক্তি। তা ঠেলা দিয়ে সে দৌড় দেয়, আর যে ব্যক্তি আছে সেই ব্যক্তি বলে, তুই বেঁচে গেলি আর এই ঘটনার জন্য কাউকে না বলিস, যদি বলিস তাহলে তোকে তোর সমস্যা আছে, তোর পরিবারের সমস্যা হবে। তা আমি এখানে একটা মিস করেছি যে ওই ভ্যানওয়ালা সে সাথে সাথে টাগুন ধরায়, সিগারেট ধরানোর কারণে মনে হয় হয়তো বা সে বেঁচে গেছে। কিন্তু বলেছিল যে ওই যে এই ঘটনা কাউকে তুই বলবি না, সে বলেছে তার মার সাথেই বলেছে, কারোর সাথেই বলেনি, তার মার সাথেই বলেছে। তার 2-3 দিন পরে সেই ব্যক্তি মারা যায়, তাও অস্বাভাবিক মৃত্যু হয়। এক খালপাড়ের জায়গায় দেখা যায় একটা লাশ পড়ে রয়েছে, মানে পা তো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, পা বিচ্ছিন্ন, মাথা বিচ্ছিন্ন, আর একটা সব ডান হাত ডান পা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, একেবারে ফুল টু ফুল বিচ্ছিন্ন, এরকম একটা অস্বাভাবিক মৃত্যু হয়। আর এই ঘটনাটি এখনো রিয়ার, আমাদের ওই আমার নানি বলল যে এই ঘটনাটা অনেক খুবই দুঃখজনক। তাই আমার এই ঘটনা ছিল এইটাই। আর যদি ভালো থাকে তাহলে লিসেনারদের শোনাবেন রাসেল ভাইয়া। এই ঘটনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।
রমজান মাস চলছে, আর ঘন্টা খানেক পরে সেরুইসের সময় পার হয়ে যাবে। তো সবারই এখন যারা শুনছেন তাদের কি প্ল্যান, কি একবার সেহরি খেয়ে ঘুমাবেন নাকি একটু ঘুমিয়ে তারপর সেহরি করবেন? দ্বিতীয় অপশনটা বোধহয় একটু রিস্কি হয়ে যায়, তাই না? তো যাই হোক, এত ব্যস্ততার ভেতরেও, এত কষ্টের ভেতরেও এই মুহূর্তে আপনি শুনছেন, সেজন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। এবং স্টুডিওতে আমার সাথে যারা আছেন, সজীব, স্বাক্ষর এবং রূপ, তাদেরকে আরো স্পেশালি থ্যাঙ্কস এত রাতে এত কষ্ট করে এখন পর্যন্ত থাকার জন্য এবং আমাদের একসাথে শোটা এনজয় করার জন্য। কেমন লাগছিল?
ইট ওয়াজ এক্সাইটিং
ওকে সো আমরা খুব রিসেন্টলি আবারও হয়তো পাবো এই ক্লাবটিকে তো স্বাক্ষর
অসাধারণ
আচ্ছা তো স্বাক্ষরের তো এমনিতে ছোটবেলায় বা বিভিন্ন সময় তো গ্রামের বাড়িতে গিয়ে সেই যে বলছিল যে একসাথে বাড়ি সবাই মিলে ভূতের গল্প শোনার একটা আসর হতো তো এই শোয়ের আসরটা কি সেটা থেকে কিরকম মানে সেটার তুলনায় যদি এনজয়মেন্টের কথা আসে কিরকম মনে হবে
ঠিকই মানে অনেকদিন পর মনে হচ্ছে একটা এনভায়রনমেন্ট পাইছি যেখানে শোনা যাবে একটা গল্প শোনা যাবে এবং ভয় কাজ করবে অনেকদিন পর জিনিসটা
Thank you very much. তো রূপ আর ক্লাব নিয়ে সামনে কিরকম প্ল্যান
যেহেতু আমাদের ক্লাবটা মানে আমার ক্লাবটা হচ্ছে বেশ
আমাদের ক্লাবটা
সবারই ক্লাব
অবশ্যই ক্লাবের কি বলা যায় প্রতিষ্ঠাতা বা জন্মদাতা হিসেবে রূপের নামটা আলাদা ভাবে থাকবে মানে এই ক্লাবটার আমাদের প্রত্যেকটা ক্লাবই আমাদের কাছে আসলে অনেক ইম্পর্টেন্ট মানে কথার মাঝখানে একটু কথা বলি না যেহেতু হরর ক্লাব এবং আমরা আজকে একদম শেষ দিকে চলে এসেছি সো যে হরর ক্লাবগুলো আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেকে স্টুডিওতে আসতে পারছে না ঢাকার বাইরে যারা থাকে আমাদেরকে মেইল করে পাঠায় বা আমাদেরকে মেইলে জানায় যে অনেক দূরে থাকার জন্য আসতে পারছি না আবার অনেক স্টুডেন্টরা তারা আবার বলে যে বাসা থেকেও অনেক সময় সমস্যা হয় সো ঢাকার ক্লাব যারা তারা এই অ্যাডভান্টেজটুকু পাচ্ছে এবং আপনারা যারা পাচ্ছেন না ঢাকার বাইরে থাকার কারণে আসতে অনেক সমস্যা হচ্ছে কিন্তু চলে আসেন মানে আড্ডা তো হবে তো তাদেরকে স্পেশাল থ্যাঙ্কস তো রূপ
জি ভাই
প্ল্যান যেটা
জি ভাই প্ল্যান হচ্ছে আরো আমার কাছে আরো রেসপন্স আসছে মানে তারাও তাদেরও এক্সপিরিয়েন্স আছে ভূতের গল্প আছে
তো আমরা কোন ট্যুরে কি যাওয়ার প্ল্যান করতে পারি
প্ল্যান আছে সামনে
আচ্ছা তো আমরা রূপের কাছ থেকে আরো একটা জিনিস যেটা আমরা সামনে এপিসোড গুলোতে পাবো যে মানে বিভিন্ন হরর ক্লাব যারা আছেন তারাও এই কাজটা করতে পারেন যে আশেপাশের সেই পরিচিত বা খুব প্রচলিত হন্টেড হাউস বা হন্টেড প্লেস এর সেই কথাগুলো আমাদেরকে পাঠাতে পারেন প্রত্যেকটা যে ঘটনাগুলো আর কি যেগুলো আসলে প্রচলিত যে এটা ভুতুড়ে বা হন্টেড সেই শব্দটা যখন জুড়ে যাচ্ছে তার মানে তার পিছনে বেশ কয়েকটা গল্প আছে তো সেই গল্পগুলো কিন্তু হরর ক্লাবে পড়ার মতো এবং হরর ক্লাবে লিসনারদের শোনানোর মতো তো সেই গল্পগুলো কিন্তু আমরা চাইব যে কাজটা এই হরর ক্লাবটা করবে এবং আমাদেরকে পাঠাবে বা সবাই আমরা সবগুলো হরর ক্লাবে এইরকম কিছু অ্যাক্টিভিটিস এর মাধ্যমে এগিয়ে গেলে হরর ক্লাবটা আরো প্রাণবন্ত হবে আরো সুন্দর হবে তো শেষ করব সবসময়ের প্রিয় শিল্পী সবসময় প্রিয় ব্যান্ড ডোরস এর গান দিয়ে ডোরস এর সবসময় সবচেয়ে প্রিয় গান যেটা তার ভিতরে একটা পিপল আর স্ট্রেঞ্জ আসলেই তো তাই না পিপল আর স্ট্রেঞ্জ সবাইকে শুভরাত্রি